حلال رزق دام آئے اوہے اللہ مہان پیو نبی رسیلہ دلام ہے رحمان.
الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم. پیو پی اسلام بیرا ایبا مدنی چینل درشک سروتا اشون امرا محبت شاعت درود شریف پاٹ کری الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ. پیو پی اسلام بیرا ایبا مدنی چینل درشک سروتا মাদানী চ্যানেল বাংলা এর একটি বিশেষ অনুষ্ঠান আমাদের মাদানী চ্যানেল বাংলার মধ্যে আমরা দেখেই আসছি আলহামদুলিল্লাহ. এইবার এই শ্রমজীবিত জীবন অনুষ্ঠানের মধ্যে আমরা একটু আলাদাভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি. আলহামদুলিল্লাহ আমরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে এসে আমাদের শ্রমজীবিত জীবন অনুষ্ঠান আপনাদের সামনে বিভিন্ন শ্রমজীবী মানুষের তাদের পরিশ্রমগুলো তুলে ধরার চেষ্টার মধ্যে লিপ্ত রয়েছি. আসুন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা প্রথমেই আমরা দুরূদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সেরকম একটি হাদিস শরীফ শ্রবণ করে আজকের অনুষ্ঠানে আমরা অগ্রযাত্রা করব ইনশাআল্লাহ. প্রিয় পে ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত বিভিন্ন হাদিস শরীফ সম্বলিত আমির আহলে সুন্নাহ দামত বরকাতুল আলিয়া তিনি বিভিন্ন রিসালার মধ্যে নকল করেছেন, সেরকম একটি দুরূদ শরীফ সম্বলিত এর ফজিলত সম্পর্কিত রিসালা জিআইয়ের দরুদ সালামের মধ্যে আমির আহলে সুন্নাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী রজবি জিয়াই দামত বরকাতুহুমুল আলিয়া তিনি একটি দুরূদ শরীফের ফজিলত এরি সালার মধ্যে নকল করেন যে প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সারা দিনে মাত্র 50 বার দুরূদ শরীফ পাঠ করে কাল কিয়ামতের দিন আমার নবী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে ওই 50 বার দুরূদ শরীফ পাঠকারী ব্যক্তির মুসাফাহা করার সৌভাগ্য নসিব হবে। অর্থাৎ যে ব্যক্তি সারা দিনের মধ্যে মাত্র 50 বার দুরূদ শরীফ পাঠ করবে সে ব্যক্তি কাল কিয়ামতের দিন আমাদের নূরানী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করার সৌভাগ্য। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পিপল ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ শ্রমজীবীদের জীবন অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন শ্রমজীবী মানুষের পরিশ্রম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টার মধ্যে লিপ্ত থাকি। আসলে পরিশ্রম যারা করে তারা নিজের জীবনও সুখী হয় এবং তাদের আখিরাত সুখী হয়। আসলে একটা দেশ বা জাতি তত বেশি উন্নত যত বেশি ওই দেশের এবং জাতির মানুষ পরিশ্রমী হয়ে থাকে এবং মানুষ প্রত্যেক মানুষের একটা জীবনের মধ্যে লক্ষ্য থাকে, সে অমুকভাবে তার লক্ষ্যটা অর্জন করবে। যেমন একটা ইংলিশের মধ্যে একটা কথা রয়েছে, ডে টু ডে প্র্যাকটিস উইল রিচ ইউর গোলস। অর্থাৎ যেমন আমাদের নিজের যে একটা লক্ষ্য থাকে যে আমি অমুকভাবে আমার জীবন লক্ষ্যর মধ্যে পৌঁছাবো, তো প্রতিদিনের পরিশ্রমটা তার লক্ষ্য পৌঁছাতে সাহায্য করে থাকে। এবং পরিশ্রম করতে গেলে মানুষের কষ্ট অবশ্যই হয়ে থাকে। যেরকম একটি সাধারণত একটি পাথরকে যদি আমরা একটা আকার ধারণ করতে চাই, ওই পাথরে কিন্তু অনেক আঘাতের ফলে ওই আকারটা আমরা পেয়ে থাকি। তবে কোনো একটা শেপ পাওয়ার জন্য, কোনো একটা আকার পাওয়ার জন্য ওই পাথর আমাদের অনেক আঘাত করতে হয়। ঠিক তেমনই কোনো আমাদের লক্ষ্য অর্জন করতে হলে অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়। তো এই উদ্দেশ্যেই মানে আমাদের নিজেদের অন্তরের মধ্যে যেন পরিশ্রম করার উৎসাহ সৃষ্টি হয় এবং পরিশ্রম করার আমাদের যেন উদ্দীপনা সৃষ্টি হয়, সেই আশা নিয়ে, সেই প্রেরণা নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠানে আমরা যারা বিভিন্ন শাকসবজি ফলমূল চাষ করে থাকে তাদের পরিশ্রম নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আরেকটি বিশেষত খুসুসিয়ত হচ্ছে যে আমরা চেষ্টা করে থাকি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন মেহমান মুমাল্লিকে দাওয়াত ইসলামী গণদের আমন্ত্রণ জানিয়ে তাদের থেকে মাদানী ফুল শ্রবণ করার জন্য। আলহামদুলিল্লাহ সেই সুবাদে আজকের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের মিরাজ ভাইকে। তো মাশাআল্লাহ মিরাজ ভাই, আপনাকে মুবারকবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আজকের এই অনুষ্ঠান সম্পর্কিত যে আমরা যে বিষয়টা নিয়েছি, বিভিন্ন শাকসবজি যারা চাষ করে থাকে, শাকসবজি যারা বিক্রি করে থাকে তাদের পরিশ্রম সম্পর্কিত নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা আসুন এ সম্পর্কিত প্রথমত আমরা সংক্ষিপ্ত মতামত আমাদের মিরাজ ভাই থেকে গ্রহণ করে নিই। যে মিরাজ ভাই মাশাআল্লাহ, আজকে আমরা এই বিষয়টা নিয়েছি যে শাকসবজি এবং যারা চাষ করে থাকে এবং যারা বিক্রি করে থাকে তাদের পরিশ্রম নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। এই ব্যাপারে আজকে আপনি আমাদেরকে কি মতামত দিবেন?
আলহামদুলিল্লাহ, কাউসার ভাই আপনাকে প্রথমে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল, এটি অনেক বড় একটি দিক আমাদের জীবনের জন্য আলহামদুলিল্লাহ, যে মুসলমান ভাইয়েরা চাষাবাদ করে খাচ্ছে বা চাষাবাদ করে অপরদের জন্য এটি ব্যবস্থা করে দিচ্ছে। তো এই ব্যাপারে বলা আমার জন্য আলহামদুলিল্লাহ এটা অনেক বিশাল ব্যাপার। তো আজ যে বিষয়টি আপনি নিয়েছেন, শাকসবজি বিক্রেতা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু আমরা পুষ্টিকর খাবার এখান থেকে পেয়ে থাকি, এটা শরীরের জন্য বলুন, দেশের জন্য বলুন, পরিবেশের জন্য বলুন, একটি অগ্রণী ভূমিকা রাখে। যেমন এই শাকসবজি সবুজে ভরা থাকে, ধান ক্ষেত দেখতে সুন্দর লাগে, পরিবেশ সুন্দর করে।
যেমন একটা কথা আমরা বলি থাকি বাংলাদেশের মধ্যে শস্য শ্যামল সবুজ আমাদের এই বাংলাদেশ, তাদের অবদানের মধ্যে কিন্তু এই চাষি ভাইরাও রয়েছে,
তাদের ক্ষেত খামারের এই সৌন্দর্য দিকটাও রয়েছে। আর সারিবদ্ধ করে যে তারা এই সারিবদ্ধ করে জিনিসগুলো ক্ষেত খামার করে থাকে, দেখতে অপরূপ সৌন্দর্য, এমনকি একটি সুন্দর সিনারি তৈরি করে দেয়। তাহলে আলহামদুলিল্লাহ এটার দ্বারা আবার মুসলমানরা কিছু হালাল রিজিক উপার্জনের ব্যস্ত থাকে, তারা এটাকে পুঁজি করে হালাল রিজিক উপার্জন করে পরিবার চালিয়ে থাকে। এছাড়া এই খাবার খেয়ে শাকসবজিতে যে পুষ্টি রয়েছে আলহামদুলিল্লাহ, এই পুষ্টিজনিত খাবারগুলো মুসলমানরা যখন আহার করে থাকে, মানুষ যখন আহার করে থাকে আলহামদুলিল্লাহ, তাদের শরীরে শক্তি সঞ্চয় হয় এবং বিভিন্ন রোগ থেকে নিরাপদ থাকে। তো আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আজকের এই বিষয়টি। তো আপনাকে আমি আবারও ধন্যবাদ জানাবো যে এই বিষয়টি আপনি নেওয়ার জন্য। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ এর থেকে অনেক উপকৃত হবে। আর এর থেকে বড় বিষয় হচ্ছে যারা চাষাবাদ করে তাদের দিকে আমরা লক্ষ্যপাত করি না, তারা কত কষ্ট করে কাজগুলো করে ভোক্তাদের নিকট পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ আজ আপনার মুখ থেকে শুনেছি তাদের সাথে কথা বলা হবে, তাদের থেকে আলহামদুলিল্লাহ অনেক মাদানী ফুল, তারা হয়তো বুঝে না জিনিসটা, তারা অনেক কিছু আমাদেরকে বলে দিতে পারবে, যেটি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের সকলের জন্য অনেক বড় বড় মাদানী ফুল হিসেবে এটা গণ্য হবে। তো ইনশাআল্লাহ আজ্জাবজাল আমিও কথা না বাড়িয়ে আপনার প্রোগ্রামটি, আমারও আলহামদুলিল্লাহ আনন্দ লাগছে যে এরকম একটি প্রোগ্রাম আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। তো ইনশাআল্লাহ আজ্জাবজাল মুসলমান ভাইদের সাথে চাষিদের সাথে কথা বলবো, আপনার সাথে একসাথে থাকবো ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের মিরাজ ভাই থেকে সংক্ষিপ্ত আমরা আজকে অনুষ্ঠানের গুরুত্ব সম্পর্কিত শ্রবণ করলাম। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমাদের মিরাজ ভাই থেকে আরো ইনশাআল্লাহ মাদানী ফুল আমরা শ্রবণ করব। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রথমত এই আজকে যে বিষয়টা নিয়েছি এই বিষয়ের মধ্যে আমাদের হয়তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের ক্যাট কামার আমাদের পিছনে রয়েছে। এইরকম বিভিন্ন শাকসবজির মধ্যে একটি সবজি হচ্ছে আপনার যেটি আমরা ক্যাবেজ বলি, যেটিকে আপনার আমরা বাঁধাকপি বলা হয়ে থাকে। তো আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন বাঁধাকপি এবং হয়তো আপনারা দেখতেও পাচ্ছেন আমাদের পিছনে টমেটো ছাড়াও রয়েছে, টমেটো এর চাষ আমাদের চাষি ভাইরা করছেন। এই বিষয়ে আমরা চেষ্টা করব তাদের কিভাবে চাষগুলো করে থাকে, তারা কত পরিশ্রম হয়ে থাকে যে এত পরিশ্রম করে আমাদের কাছে এত উপকারিতামূলক শাকসবজি আমাদের কাছে প্রেরণ করে থাকে, আমরা খেয়ে এর থেকে এত উপকারিতা লাভ করি। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে এগুলা দেখবো এবং তাদের মতামতও, এই চাষি ভাইদের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই যে ক্যাবেজ, যেটা আমরা বাঁধাকপি অথবা পাতাকপি বলি, তো বিভিন্ন সায়েন্টিস্ট এর তাদের বিশ্লেষণ অনুযায়ী এই বাঁধাকপির মধ্যে বিভিন্ন ভিটামিন বি রয়েছে, ভিটামিন সি রয়েছে, যেগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এবং এই ভিটামিনগুলোর দ্বারা আমাদের শরীরে কত লাভবান হয় ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে শ্রবণ করব। তো এই বাঁধাকপি এর কারণে আমাদের শরীরে তো একটা অনেক উপকারিতা হয়ে থাকে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বাঁধাকপিগুলা তারা আমাদের চাষি ভাইয়েরা কিভাবে করে আমাদের কাছে পৌঁছিয়ে থাকে, আসুন আমরা প্রথমত তাদের থেকে মতামতটা নিয়ে নিই, এরপরে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা আরও বিশ্লেষণভাবে ইনশাআল্লাহ শ্রবণ করব। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ফুলকপির বাগান রয়েছে। তো আমরা চাষি ভাইদের সাথে একটু কথা বলবো। মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক চাষি ভাই, তিনি তার কাজই করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, কেমন আছেন মদিনা?
আলহামদুলিল্লাহ ভালো আছি।
মাশাআল্লাহ দেখতে পাচ্ছি আপনি খুব সুন্দরভাবে আপনি চাষের বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছেন। আপনার নাম কি?
মোহাম্মদ দেলাওয়ার হোসেন।
মাশাআল্লাহ, আপনার পরিবারের মধ্যে কে কে রয়েছেন?
আমার ভাই আর দুইটা ছেলে, একটু আমার বড় ভাই আছে।
আপনার পরিবারের মানে এই আর যে আপনি চাষটা করে যাচ্ছেন, এটার উপরে কি আপনার পরিবারের জীবিকা নির্বাহ নির্ভর করে?
হ্যাঁ, এটার উপরে।
হ্যাঁ মাশাআল্লাহ। তো ভরণ পোষণ কতটুকু মাত্রা হয়ে থাকে?
মাশাআল্লাহ মাদানি চ্যানেল বাংলার মধ্যে আজকে আমরা এই বিষয়টা নিয়েছি যে যারা এই যে শাকসবজি চাষ করে থাকে তাদের পরিশ্রম সম্পর্কিত তুলে ধরার জন্য। আপনারা যে এই যে ফুলকপির চাষ বলেন, বাঁধাকপির চাষ বলেন, এগুলা কিভাবে করে থাকেন একটু আমাদের যদি বলতেন।
তো আমাদের তো এই ফুলকপি বাঁধাকপি প্রায় সেম, বাঁধাকপি অবশ্যই এখানে করি নেই, অন্য জায়গায় আছে। এখানে ফুলকপি করছে, ফুলকপিতে আপনার প্রথমে বীজ কিনে এনে আমরা জমিকে পরিষ্কার করে চাষ করে ফেলতে হয়, তারপর বীজ বপন করে বীজের পর আস্তে আস্তে ওগুলো পরিচর্য করতে পরিষ্কার করে সার দিয়ে পানি দিয়ে এরকম দিতে দিতে দুই মাস তিন মাস হবে। তারপর
বিভিন্ন সময় সার দেন, পানি দেন,
হ্যাঁ যখন যেটা প্রয়োজন। অনেক টাইমে দেখা যায় যে পোকা মাকড় আক্রমণ, এই জন্য ফেরামন ফাঁদ ব্যবহার করতে হচ্ছে। ওগুলা
বিভিন্ন পোকা মাকড়
জি পোকা মাকড় নিধন করার জন্য এইভাবে করতে করতে লাস্টে যখন দেখা যায় যে কপিটা বড় হয়, খাওয়া উপযুক্ত হয়, তারপর বাজারে বিক্রি করে এখান থেকে ফাঁকে ভাবে আসে নিয়ে দেয় আমাদের থেকে এই আর কি।
আচ্ছা আচ্ছা, বিভিন্ন সিজন রয়েছে যে এই সিজনের মধ্যে এত দাম, এই সিজনের মধ্যে এত কম।
প্রথমে মনে করেন এগুলো 40 টাকা কেজি পর্যন্ত বিক্রি করছি, এখন এক একটা ফুল বিক্রি হচ্ছে 22-25 টাকা এরকম, এখন দাম কমে গেছে। আবার প্রথম দেখা যায় 100 টাকা কেজি পর্যন্ত বিক্রি হয় অনেক অনেক টাইমে, এবার লেটটা কিন্তু ওইভাবে পাই না, অন্যভাবে পাই।
অনেক সময় দেখা যায় যে বাজারের মধ্যে এই যে আপনারা এত কষ্ট করে চাষ করেন, এগুলোর রেটটা অনেক সময় হঠাৎ কমে
যায়, কমে যায়,
আপনারা কি করেন?
লোকসান হয়, লস হয় আর কি আমাদের এই আর কি।
তখন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ তাআলা যেটাই করে বাড়ার জন্য করে থাকে। তো অনেক সময় এটাও দেখা যায় যে বিভিন্ন আমাদের যখন বর্ষাকাল আসে তখন বন্যা হয়ে থাকে, এই বন্যার কারণে বিভিন্ন হয়তো বা ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হয়ে থাকে আপনাদের?
অনেক ক্ষয়ক্ষতি হয় অনেক টাইমে, আবার অনেক টাইমে বিশেষ করে বর্ষাকালে তো এই সমস্ত সবজি করি না,
এগুলো হয়ে থাকে
তখন দান করে, আর এমনি অন্যান্য সবজি করি তো সবজি কিছু মার যায়, লস হয়, লস হলে আর কিছু করার থাকে না, বাকিগুলো তালা রহমতের যেটাই হয় আবার পরবর্তীতে নতুন করে আবার লাগাই আর কি।
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, শুকরিয়া। আপনারা যে এই পরিশ্রম সম্পর্কে একটু আমাদের জানার সৌভাগ্য হলো, এবং আমাদের আপনাদের এই যে শাকসবজি আমরা খেয়ে থাকি এদের দ্বারা আমাদের শরীরে অনেক উপকার হয়ে থাকে। মাদারের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করতে পারলাম যে আমাদের চাষি ভাই তারা কিভাবে এই ফলগুলা ফলিয়ে থাকে, তারা এই চাষ যে আমরা দেখতে পারলাম যে এগুলা ফুলকপির চাষ হয়ে থাকে, তার প্রথমত বীজ বাজার থেকে এনে তারপর বিভিন্ন এগুলার চাষটা করে থাকে। আসলে কথায় বলতে গেলে মাদারের চ্যানেলের দর্শক শ্রোতা, অনেক কষ্টের বিনিময়ে, অনেক পরিশ্রমের বিনিময়ে আমরা আমাদের ঘরের মধ্যে আমাদের খাবারের তালিকায় বিভিন্ন ফুলকপি বাঁধাকপি শাকসবজি এসে থাকে, এবং আসলে শুকরিয়া করা উচিত। কারণ এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে যখন আমাদের সামনে খাবার চলে আসে, হে আল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা যে হে আল্লাহ অনেক কষ্ট করে অনেক পরিশ্রমের বাইরা আমাদের কাছে এই খাবার এনে দিয়েছে, এবং আমাদের খুব সহজেই হয়তো আমরা যারা ঘরের মধ্যে বিভিন্ন শাকসবজি খেয়ে থাকি খুব সহজে আমরা এগুলো পেয়ে যাই টাকার বিনিময়ে। কিন্তু এই শাকসবজি এগুলো আসার এগুলোর পিছনে যদি আমরা তাকাই, এগুলো আমাদের কাছে আসার আগে অনেক কষ্ট পরিশ্রম যখন আমরা শ্রবণ করলাম, আমাদের একমাত্র অপচয় থেকে বাঁচা উচিত এবং আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। আপনার শুকরিয়া, জাযাকাল্লাহ।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মাদারের চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানের মধ্যে আমাদের আরেকজন মেহমান মাশাআল্লাহ আমাদের মিরাজ ভাই রয়েছেন। আসুন আমাদের মিরাজ ভাই থেকেও কিছু মাদানী ফুল এই চাষি ভাইয়ের মতামতের উপর আমরা শ্রবণ করে নিই। মাদারের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত শ্রবণ করলাম আমাদের এক চাষি ভাই তাদের এই ফুলকপি বাঁধাকপি এই চাষগুলা কিভাবে করে থাকে। তো আসুন আমরা আমাদের আজকের অনুষ্ঠানের মেহমান মিরাজ ভাই থেকেও আমাদের এই চাষি ভাই যে মতামত দিয়েছেন সে তার উপর কয়েকটি মাদানী ফুল ইনশাআল্লাহ আমরা শ্রবণ করবো। তো মিরাজ ভাই, আপনিও মাশাআল্লাহ এতক্ষণ পর্যন্ত শ্রবণ করেছিলেন, হয়তো বা দেখতে পেয়েছেন যে আমাদের এবং তাদের সম্পর্কে আপনারও ধারণা রয়েছে। এই যে চাষাবাদ ইসলামী ভাইয়েরা তারা এই চাষটা করে থাকে একেবারে শুরু, বীজ বপন করা থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত এই যে কষ্টগুলো করে থাকে, এবং আমাদের চাষি ভাই ইসলামী ভাইয়ের তার মতামত আমরা শ্রবণ করলাম, এই ব্যাপারে আপনি কি আজকের মাদান চ্যানেল অনুষ্ঠানের এই যে শ্রমজীবীদের দিবস অনুষ্ঠানের মধ্যে দর্শকতার উদ্দেশ্যে আপনি কি বলবেন?
যে কাউসার ভাই, আলহামদুলিল্লাহ, একটা চাষাবাদ আসলে যখন কোনো কিছু চাষ করা শুরু করে তাকে এর পিছনে অনেক পরিশ্রম, অনেক শ্রম আর অনেক বুদ্ধি দেওয়া লাগে।
আমরা শ্রবণও করলাম যে আমাদের চাষাবাদ ইসলামী ভাই থেকে তারা কত কষ্টটা করে থাকে।
যে যে তারা প্রথম বীজ সংগ্রহ করে, এরপর আনে, এরপর তারা এগুলো যেখানে রোপণ করবে সেই জমিনটাকে উপযুক্ত করে নেয়। এরপর তারা কিছুজন মিলে চাষাবাদের উপযুক্ত হলে বীজগুলো রোপণ করে। এরপরে এগুলো আস্তে আস্তে বড় হতে থাকে, আর এর ফলে এগুলো যখন খাবারের উপযোগী হয় তা বিক্রি করার জন্য তারা উঠানো শুরু করে। আসলে অনেক কষ্ট যে তুলে নিয়ে এরপর যখন বিক্রির উপক্রম হয় বিক্রি করতে নিয়ে যায়, কিন্তু এর মাঝে একটি দুঃখজনক কথা হলো, এত শ্রম দেওয়ার পর হঠাৎ করে কোনো কারণে তার এই কৃষিকাজে লোকসান এসে গেলে তারা খুব কষ্টের মধ্যে পড়ে যায়।
মানে দেখা যায় আপনার হয়তো বা বাজারের রেটটা কমে যায়, দেখা যায় তাদের যে একটা আশা ছিল যে আমরা এই রেটের মধ্যে বিক্রি করব, এই রেটে বিক্রি করলে আমাদের লাভ হবে, কিন্তু দেখা যায় এই পর্যাপ্ত পরিমাণ লাভটা তাদের হয় না, বরঞ্চ লোকসানও হয়ে থাকে।
তাদের এখানে যতগুলো মজুরি এবং মূলধন তারা ব্যয় করে, দেখা যায় তারা সেই মূলধন পর্যন্ত তুলতে পারে না, তাদের কষ্টে ভরে যায়। অনেক সময় খরা বন্যা এসবের কারণেও তারা
বিভিন্ন ধরনের চাষি ভাইয়েরা তারা লোকসানের মধ্যে হয়তো পড়ে থাকে।
তো এক্ষেত্রে আসলে অনেক চাষাবাদ রয়েছে মাজাল্লা তারা না বুঝে,
মানে অনেক ধরনের চাষি ভাই রয়েছে, অনেক তো মাশাআল্লাহ রয়েছে যারা বিভিন্ন লোকসানের মধ্যেও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে থাকে,
আবার অনেক ধৈর্য ধারণ করে, আর অনেকে আছে মাজাল্লাহ আল্লাহ মাফ করুক ধৈর্য ধারণ করতে না পেরে কুফুরি বাক্য বের করে ফেলে। তো তাদেরকেও ধৈর্য ধরা দরকার। আসলে আমরা বুজুর্গানের দিনদের যদি ওয়াকিয়া পড়ে থাকি তাহলে বুঝতে পারি, হযরতে খুতবা বিন গোলাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনিও চাষাবাদ করে জীবন যাপন করতেন, নিজের হাতে গম পেশতেন।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
এখানে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয়, একটি ময়দানে মাঠে চাষাবাদের কাজ করতে হলে চাষিদেরকে অনেক পরিশ্রম দিতে হয়। খুতবা বিন গোলাম রহমতুল্লাহ তাআলা আলাইহিও এভাবে শ্রম দিয়ে থাকতেন, যেহেতু চাষাবাদের কাজ করে জীবন যাপন করতেন। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি সারা সপ্তাহের মধ্যে একবার আহার করতেন, আর সপ্তাহে ছয় দিনই উপবাস থাকে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার চেষ্টা করতেন। দেখুন তাদের কেমন ধৈর্য আর কেমন সাধনা আর কেমন চিন্তাধারা, কখনো আল্লাহ তাআলার প্রতি মাযাল্লা কোনো দোষারোপ তারা তোলেননি। তো বর্তমান যুগে আলহামদুলিল্লাহ এখনো চাষাবাদ জারি আছে, এটা আদম আলা নবীনা আলাইহিস সালাম থেকে শুরু। আলহামদুলিল্লাহ এরকম চাষাবাদের খেদমত করার, আলহামদুলিল্লাহ কাজ করার এগুলা সাহাবা কেরাম আলহাম রিদওয়ানরাও রয়েছে, আল্লাহর ওলিদের মধ্যে অনেক অনেক আল্লাহর ওলিও রয়েছে যারা বিভিন্ন চাষাবাদ করে জীবন যাপন করেছেন। তো তারা ধৈর্য দান করেছেন, আম্বিয়া কেরাম আলহিমুস সালাম উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন চাষাবাদের, মূলত ওখান থেকেই চাষাবাদ শুরু।
মানে তাদের জীবনের চাষাবাদ গুলো যদি আমরা দেখি তাদের থেকে আমরা শিক্ষা নেওয়া দরকার। যেমন আপনি একজন আল্লাহর ওলি ঘটনা বললেন, তার দিনের মধ্যে তিনি কি করতেন,
চাষাবাদের কাজ করতেন, গম পেশতেন,
আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার ইবাদত করা, এ থেকে কিন্তু আমাদের ওই সকল চাষাবাদ ইসলামী ভাইদের শিক্ষা নেওয়া উচিত যে যখন আমাদের মুসিবত চলে আসে অথবা আপনার লোকসান হয়ে থাকে, লস হয়ে থাকে, তখন আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন
করা উচিত। মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে আলহামদুলিল্লাহ আশা রাখি সমগ্র বিশ্বের মধ্যে এই ভিডিওটি দেখছেন, এই প্রোগ্রামটি দেখছেন। তো চাষাবাদরাও যদি দেখে আলহামদুলিল্লাহ আমার মনে হয় তারাও উপকৃত হবে, যে কোনো কিছু কাজ করার আগে তাকে সেই কাজের ইলমে দিন হাসিল করা ফরজ রয়েছে। প্রত্যেকটি কাজ শুরু করার পূর্বে ওই ব্যক্তির জন্য ওই সম্পর্কিত জ্ঞান অর্জন করা অবশ্যই ফরজ, অন্যথায় সে কাজের কাজ তো করে যাবে কিন্তু তার এ কাজের সব সে পাবে না। এ কাজ করে কোথায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে আর কোথায় আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচতে হবে সেগুলো জানতে হবে। তো প্রত্যেকটি কাজ অনেক মূল্যবান, চাষাবাদের কাজও অনেক মূল্যবান, এ কাজ করতে গিয়ে আমার ঈমান হরণ হচ্ছে কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো আমাদেরকে চিন্তা করতে হবে, চাষাবাদ আজকে আমরা হয়তো দিনের দাওয়াত দেওয়া থেকে দূরে বা তারা দূরে থাকার কারণে অনেক কিছু তারা অজ্ঞাত জ্ঞানহীন।
এক কথায় বলতে গেলে মিহাজ ভাই, যখন আমরা যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিশ্রম করতে গেলে হোক না, যে কোনো চাষাবাদ করতে গেলে হোক না কেন, আপনি যে কথাটা বললেন যে আমাদের ঈমান হরণের ব্যাপার, এটা তখনই হয়ে থাকে যেমন কেউ সে চাষ করছে, আপনি যে কিছুক্ষণ আগে বললেন তার লোকসান হলো, এখন সে আল্লাহ তাআলার নাশুকরিয়া এবং অনেক সময় কুফরি বাক্য বলে ফেলে থাকে যে আমার না হলো এরকম ধ্বংস, অমুক পাশের জমিতে তো অমুক মানুষ চাষ করছে তা তো অনেক লাভ হয়েছে, আমার তো লস হচ্ছে,
আল্লাহ তাআলা নিজে
দেখা যায় যে সে অন্যের উপর আল্লাহ তাআলা অন্য তার উপর অনেক দয়া করেছে, কিন্তু আমার উপর দয়া করছে না কেন? আমার থেকে লাভ করা আল্লাহ তাআলা দয়া এটা সুযোগ দিচ্ছে না কেন? এরকম আল্লাহ তাআলার ব্যাপারে আপত্তিমূলক কথাও বলে ফেলে মিরাজ ভাই।
তবে আল্লাহ তাআলার হিকমতের ব্যাপারে তাদের জানা নেই বলে আজ এভাবে বলে থাকে। হতে পারে তার এদিকে লোকসান দিয়ে পরিবারের দিকে কোন দিকে উপকার করছে। তো যাই হোক, সে সেই জিনিসটি বুঝে আসছে না। তো আসলে আমাদের মাদানী চ্যানেলের কাজ হলো মানুষকে দিনের দাওয়াত দেওয়া, এসব অনুষ্ঠানের মাধ্যমেও মানুষকে দিনের দাওয়াত দেওয়া। দাওয়াত সর্বক্ষেত্রে সর্বাবস্থায় কি হয়ে থাকে, দিয়ে যাওয়া যায়। তো সেজন্য আমাদেরকে সর্বস্তরে দিনের কাজ করতে হবে, মানুষকে জানাতে হবে যে আপনি যে কাজ করছেন সে কাজের ব্যাপারে আপনার কোনো জ্ঞান আছে কিনা। না থাকলে অবশ্যই তাদেরকে ওই জ্ঞানে জ্ঞানিত করতে হবে। তো এভাবে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা চাষাবাদ করার জন্য উপযুক্ত জমিন দিয়েছেন, চাষাবাদ আমরা করতে পারছি, আমরা এগুলা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছি, হালাল রিজিক উপার্জন করছি। তো সেক্ষেত্রে সকলের এই ধ্যান ধারণা থাকা অবশ্যই। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি এটা শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজগুলো করছি এই কাজগুলা আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক না দিত আমি করতে পারতাম না।
এটা কিন্তু খুব সুন্দর একটা বিষয়, আল্লাহ তাআলা দয়া করেছে বিদায়, আল্লাহ তাআলা আমাকে এতটুকু শ্বাস করার ক্ষমতা দিয়েছে বিদায়, আমি এতটুকু পর্যন্ত আজকে আসতে পেরেছি।
তো সেই ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন দিকে দেখতে হবে যাতে আমরা নিজের এই কাজ করতে গিয়ে অন্যের যেন ক্ষতি না হয়। যেখানে অনেক হক তালাফি, অনেক ধরনের হক নষ্ট হওয়ার ব্যাপারও আমাদের লক্ষ্য রাখা দরকার, যে নিজের বাগানকে সুন্দর রাখার জন্য অপরের বাগানের দিকে আমি একেবারে খেয়াল করলাম না, আমি নিজের ময়লাগুলো অপরের বাগানে অপরের চাষাবাদের জমিনে ফেলে দিলাম। তো এরকম যদি হয় দেখা যাবে আমি আমারটা সুন্দর রাখার জন্য অপরেরটা নষ্ট করে দিচ্ছি।
এই জায়গার মধ্যে মিরাজ ভাই একটা জিনিস, সেটা হচ্ছে আপনি যে বললেন আমরা এই যে নিজের জমি ছেড়ে অন্য জমির মধ্যে হয়তো বা বিভিন্ন ময়লার দিক দিয়ে বিভিন্ন হক আদায়ের দিক দিয়ে আমরা খেয়াল করি না। এই যে আমরা কিছুক্ষণ আগে একটা বিষয় নিয়েছিলাম যে লাভ লোকসানের ব্যাপারে, তো যদি আমি আমার জমি যখন চাষ করছি যদি আল্লাহ তাআলা একটা যেটা আমাদের সিস্টেম দিয়েছে মানুষের হক আদায় করা, মানুষের হক নষ্ট না করা, এগুলো যদি খেয়াল না রেখে যদি আমি জমি চাষ করি হয়তো বা দেখা যাবে আমার জমির মধ্যে বরকত হবে না, হয়তো বা এটা একটা কারণ হতে পারে যে আমার লোকসান হওয়ার, যে আমি এরকম করে মানুষের হক নষ্ট করে জমি করেছি যার কারণে আমার হক আমার কি হচ্ছে ভালোভাবে লাভটা হচ্ছে না, লোকসান হয়ে যাচ্ছে।
আসলে কাউসার ভাই প্রত্যেক কাজকে গুরুত্ব দিতে হবে, সেটি চাষাবাদের কাজ হোক সেটি জাহাজ তৈরির কাজ হোক, প্রত্যেক কাজের যারা যারা পরিমাণ আল্লাহ তাআলা হিসাব নেবেন।
আল্লাহ আল্লাহ,
প্রত্যেকটা কাজে আমাদেরকে এমন সতর্কতা থাকতে হবে যাতে আমার নিজেরও লোকসান না হয় অপরেরও লোকসান না হয়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
আর তো মিরাজ ভাই যেটা আপনি হকের ব্যাপারে বললেন যে হয়তো আল্লাহ তাআলার যেটা হক রয়েছে নামাজ আদায় করা, এগুলো তো আল্লাহ তাআলা যদি চাই হয়তো আল্লাহ তাআলা মাফ করতে পারেন, কিন্তু মানুষের হক তো আল্লাহ তাআলা মাফ করবেন না।
সেটাই আল্লাহ তাআলার হক যেটা হককুল্লাহ যেটা আর হকুল ইবাদত যেটা, এই দুটার মধ্যে তো পার্থক্য রয়েছে। তো এই কারণে আল্লাহ তাআলার হক বিনষ্ট করলে আল্লাহ তাআলা হয়তো তওবা করলে মাফ করতে পারে, কিন্তু মানুষের হক নষ্ট করলে মানুষ যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাই না না চাইবে বা ক্ষমা করে না দিবে ততক্ষণ পর্যন্ত মাফ হবে না। এদিকে গেল তো চাষাবাদের ব্যাপারে, কিন্তু অন্য আরেক দিকে গেলে আমরা বিশালভাবে একটা জিনিস দেখতে পাই, চাষাবাদরা এত কষ্ট করে চাষিরা কাজ করে যায় সেটা বাজারজাত করে, কিন্তু ভোক্তারা তাদেরকে ঠকানোর চেষ্টা করে। তো তারা এত কষ্ট করে একটা ফল তৈরি করলো, তার মধ্যে তার কস্টিং যেটা পড়লো, একটা কস্টিং পড়লো সাপোজ ধরে নিন তার 14 টাকা, তাকে 15 টাকা 20 টাকা এভাবে বিক্রি করতে হবে, কিন্তু সে এমন একটা পর্যায়ে চলে গেল তাকে যারা ক্রেতা তারা তাকে এই মূল্যটা দিতে অনিচ্ছুক, তারা আরো কম দেওয়ার জন্য চেষ্টা করছে। এখন যে বিক্রেতা সে কি করলো, সারাদিন বিক্রি করতে না পেরে সে জিনিসটি পচে যাবে, সে ভয়ও কি করে তাড়াতাড়ি মালটা বিক্রি করে দেয়। তো এদিকেও লক্ষ্য রাখতে হবে যে মুসলমানদেরকে, যে মুসলমান পরস্পর ভাই ভাই, তারা চেষ্টা করতে হবে এক মুসলমান ভাই আরামে থাকলো অপর মুসলমান ভাই কষ্টে থাকলো, তেমন কিন্তু চিন্তাধারা করলে তাহলে আমাদের অন্তরে একটি কালো ছাপ থেকে যাবে যে আমরা এখনো মুসলমান রয়ে গেলাম, কিন্তু মুসলমানের মুসলমানিত্ব সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যেভাবে আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়ে গিয়েছেন, আল্লাহর ওলীরা যেভাবে ইসলাম শিক্ষা দিয়ে গিয়েছেন সেটা থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি।
মানে এক কথায় আমাদের উচিত যে কোনো মানুষকে ঠকানো থেকে দূরে থাকা। এবং আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শ্রবণ করছিলাম যে আমাদের চাষি ভাইদের লাভ লোকসান হয়ে থাকে, লোকসান হয়ে থাকে বিশেষ করে তখন তাদের যে আল্লাহ তাআলার দরবারে ধৈর্য ধারণ করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, আসলেই আল্লাহ তাআলা যেটাই করেন ভালোর জন্য করে থাকেন, এটা আমাদের অবশ্যই মনে রাখা উচিত। সব সময় আমার লাভ হলো লোকসান হলো সব ক্ষেত্রে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। তো মাদানী ছেলেরা দর্শক শ্রোতা, আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আরো ইনশাআল্লাহ বিভিন্ন পর্যায়ক্রমে মাদানী ফুল শ্রবণ করব। আমরা চেষ্টা করছিলাম অন্য এক সবজি এর বিষয়ে আলোচনা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো ইনশাআল্লাহ আমরা এখন আমাদের পিছনে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের পিছনে ওই যে একটু দূরে গেলে যদি আমরা একটু দেখি যে টমেটো এর ক্ষেত রয়েছে। তো আসুন ইনশাআল্লাহ আমরা এই টমেটো চাষ আমাদের চাষি ভাইয়েরা কিভাবে করে থাকে সেদিকে আমরা এগোব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, টমেটো চাষ যে সকল চাষিরা করে থাকে, তো এদের পরিশ্রম সম্পর্কিত তাদের থেকে জিজ্ঞাসা করার আগে আসুন আমরা এই যে টমেটোর মধ্যে কি কি আমাদের শরীরের উপকারী বিভিন্ন ভিটামিন বলেন, বিভিন্ন ধরনের উপকারী যা আমাদের টমেটো খাওয়ার ফল আমাদের শরীরের জন্য উপকার হয়ে থাকে সে সম্পর্কে আসুন আমরা একটু শ্রবণ করে নিই। বিভিন্ন সায়েন্টিস্টদের তাদের বিশ্লেষণ অনুযায়ী যে টমেটোর মধ্যে আমিষ, ক্যালসিয়াম এবং আপনার ভিটামিন এ, ভিটামিন বি, তার পাশাপাশি ভিটামিন সিও রয়েছে। এবং একটা টমেটোর মধ্যে এমন একটি পদার্থ রয়েছে যেটা হচ্ছে লাইকোপেন। এই লাইকোপেন যেটি আমাদের শরীরের ক্যান্সার প্রতিরোধ করে। আর হ্যাঁ, যারা টমেটো এটা গ্রহণ করে, টমেটো খেয়ে থাকে, তাদের এই লাইকোপেন এটা তাদের শরীরে প্রবেশ করে আর এটা আমাদের শরীরের মধ্যে ক্যান্সার প্রতিরোধ করে থাকে। বিভিন্ন সায়েন্টিস্টের তাদের বিশ্লেষণ অনুযায়ী 179 গ্রাম অর্থাৎ 189 গ্রাম টমেটোর মধ্যে রয়েছে ভিটামিন এ 30% এবং ভিটামিন সি 38% বিভিন্ন বিশ্লেষণ অনুযায়ী রয়েছে, এবং ভিটামিন কে 80% রয়েছে, এবং পটাশিয়াম রয়েছে 30%, তার পাশাপাশি ম্যাঙ্গানিজ রয়েছে 10%, আরও বিভিন্ন ধরনের উপাদান এই একটি অর্থাৎ যে 179 গ্রাম টমেটোর মধ্যে থেকে থাকে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বিভিন্ন সায়েন্টিস্টদের তাদের বিশ্লেষণ অনুযায়ী যে একটি মানুষকে প্রতিদিন গড়ে 400 গ্রাম ফল শাকসবজি খাওয়া খুবই জরুরি। আর এই আমাদের কারণ বলা হচ্ছে যে একজন মানুষের এই যে শরীরের মধ্যে বিভিন্ন রোগ প্রতিরোধ করা, এগুলো শাকসবজি ফল এগুলোর মাধ্যমে আমাদের শরীরে গ্রহণ তা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে আমি এতক্ষণ বললাম বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে টমেটোর মধ্যে, ভিটামিন এ রয়েছে, ভিটামিন বি রয়েছে, ভিটামিন সি রয়েছে, এবং আমরা কিছুক্ষণ আগেও আমরা এই অনুষ্ঠান মধ্যে শ্রবণ করেছিলাম বাঁধাকপি ফুলকপি এর ব্যাপারে এবং বাঁধাকপির মধ্যেও কি কি ভিটামিন রয়েছে সে সম্পর্কে আমরা শ্রবণ করেছিলাম। আসুন আমাদের অনুষ্ঠানের মধ্যে আমাদের মিরাজ ভাই রয়েছেন। তো ভিটামিন, এই ভিটামিন যেগুলো আমরা বিভিন্ন শাকসবজি খাওয়ার মাধ্যমে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে এগুলো ভিটামিন আমরা পেয়ে থাকি, এই ভিটামিন যদি আমাদের শরীরে না থাকে তাহলে আমাদের শরীরের মধ্যে কি কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে আসুন আমরা আমাদের মিরাজ ভাই থেকে জেনে নিই। তো মিরাজ ভাই, ভিটামিন যে আমরা বিভিন্ন শাকসবজি এর মাধ্যমে আমরা পেয়ে থাকি মিরাজ ভাই, তো এই ভিটামিনগুলো যদি আমরা আমাদের শরীরে প্রবেশ না করে বিভিন্ন খাবারের মাধ্যমে, অর্থাৎ এই ভিটামিনের অভাবের কারণে আমাদের শরীরের মধ্যে কি কি ক্ষতি হতে পারে?
কাসুর ভাই, আলহামদুলিল্লাহ, আসলে এখন শীতকাল চলছে, তো শীতকাল এমন একটি মাস যে মাসে প্রচুর পরিমাণে আপনার সবজি তৈরি করতে পারে চাষিরা, বিভিন্ন ধরনের সবজি, শাকসবজি, ফলমূল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া ও বরকত যে আল্লাহ তাআলা প্রত্যেকটা ফলমূলের মধ্যে কিছু না কিছু উপকারিতা দান করেছেন, আর এগুলো খেয়ে মানব দেহে অনেক ধরনের দুর্বলতা দূর হয়ে যায়, এর ফলে পুষ্টিহীনতা আমাদের যা আছে তা দূর হয়ে যায়। যেমন আপনি বলছেন ভিটামিন এর কথা, আমার কাছে যে তথ্যটি আছে সেটা হচ্ছে মানব দেহে রোগ দেখা দেয় প্রকটভাবে, বিশেষ করে 9 মাস থেকে 4 বছরের বাচ্চাদের ভিটামিন এ এর অভাব দেখা দেয়, তার ছেলেরা মেয়েদের থেকে বেশি এ রোগ আক্রান্ত হয়ে বিশেষ করে দেখা যায় রাতকানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, আবার তাদের মুখে ঘা, অস্থি ঝিল্লির প্রদাহ, তারপরে ক্যারাটোমেলিশিয়া রোগ হতে পারে। তো বাংলাদেশে শতকরা 2.7% গর্ভবতী মহিলা ও 2.1 4% দুগ্ধদানকারী মহিলাদের রাতকানা রোগ হয়ে থাকে। উদ্ভিজ্জ উৎস হাতে প্রাপ্ত ক্যারোটিনেস থেকে প্রাপ্ত প্রাক ভিটামিন এ থেকে রেটিনল পেতে হলে এইসব শাকসবজি ও তেল ব্যবহার করতে হবে। যেমন আমরা আজকে বিভিন্ন সবজির কথা বলছি, তার মধ্যে রয়েছে ভিটামিন এ, যার মধ্যে বেশিরভাগ প্রবাহমান তার মধ্যে কাঁচা সবুজ পাতা, যা আমাদের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি। তারপর এরপরে রয়েছে আপনার কাঁচা হলুদ অথবা কমলা রঙের সবজি, টাটকা সবজির রস, অল্প রান্না করা হলুদ, কমলা বা সবুজ রঙের সবজি অথবা সবজির রস, হলুদ অথবা কমলা রঙের কন্দ, হলুদ অথবা সবুজ রঙের ফল, লাল পাম তেল, কৃত্রিমভাবে প্রস্তুত ক্যারোটিয়েন্ড। তো এসব জিনিস আসলে আমাদের পুষ্টিহীনতাকে দূর করে ভিটামিন এ। তো এসব জিনিসে দেখা যায় সামান্য অপুষ্টি থেকে গেলে বাচ্চাদের, আমরা শুনেছি যে রাতকানা রোগ হয়ে থাকে, মুখে ঘা হয়ে থাকে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। তো আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। দেখুন আল্লাহ তাআলার নিয়ামত, এই শাকসবজি গুলো আমরা অল্প দামে পাচ্ছি, ব্যয়বহুল দামও নয়। তো আমাদেরকে উচিত,
মানে একটা জিনিস দেখা যায় যে কম দামে বেশি পুষ্টিকর খাবার,
পুষ্টিকর খাবার আল্লাহ তাআলা এখানে নিয়ামত গুলো দান করে দিয়েছেন। এর অভাবে বি আর ভিটামিন বি এর অভাব, এর মধ্যে হাত পা অথবা দেহের অন্য কোনো জায়গায় অসারতা, এ ধরনের সংকেত ভিটামিন বি এর অভাবে নির্দেশ করে। ভিটামিন বি সিক্স এবং ভিটামিন টুয়েলভ, এটি পেরিফেরাল স্নায়ুর সমস্যা নির্দেশ করে বা ত্বকে এসে শেষ হয়,
মানে এটার অভাব ফলে এই ধরনের সমস্যাগুলো দেখা যায়,
এছাড়া উদ্বেগ, আমরা অনেক সময় বিষণ্ণতা বোধ করি, উদ্বেগ বোধ করি, অ্যানিমিয়া, অবসন্নতা, এরপর হরমোনজনিত, অনেকের হাতে ঘামায়, অনেকের হরমোনের অভাবে চুল উঠে যায়, অনেকের হরমোনের অভাবে এই স্বাস্থ্য দিন দিন রুক্ষ হয়ে যায়,
রোগের মাত্রাটা বেড়ে
যায়, রোগা হয়ে যায়। তো এগুলো আসলে ভিটামিন বি সিক্স বি টুয়েলভ এর কারণে এরকম রোগগুলো আমাদের দেখা দেয়। তো এইসব থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি ভিটামিন বি জাতীয়, ভিটামিন এ জাতীয় এই খাবারগুলো খেতে হবে। আর এই খাবারগুলো ভিটামিন এ বি বলেন, আরো অন্যান্য ভিটামিন যেগুলো পাওয়া যায় এগুলো শাকসবজির মধ্যেই বিদ্যমান থাকে। তো আমাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে যে খাবারের মধ্যে সবুজ ফলমূল শাকসবজি, সবুজ জাতীয় খাবার, টমেটো বলেন, ফুলকপি বলেন, বাঁধাকপি বলেন, শিম, এইসব জাতীয় খাবার আসলে আমাদের নিত্যদিনের সাথে ব্যয়বহুলও নয়। তো এগুলো আমাদের খাবারের সাথে রাখা উচিত। তো আমরা ব্যয়বহুল অনেক সময় রিচ ফুড খেয়ে থাকি, এগুলো দ্বারা কিন্তু আমাদের শরীরে উপকার থেকে অপকার বেশি হয়ে থাকে। তো আমরা যদি সবসময় আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশ
মানে একটা জিনিস প্রতিনিয়ত এবং একটা সাপ্তাহিক আমাদের খাবারের লিস্টের মধ্যে অবশ্যই রুটিনের মধ্যে অবশ্যই কিন্তু আমাদের শাকসবজি টমেটোর মাত্রাটা কিন্তু খুব বেশি হওয়াই দরকার।
জি, আর আমাদের ভিটামিন সির অভাবে অনেক রোগও হতে থাকে, যে আলহামদুলিল্লাহ আমরা এই এগুলা সব গাছ এই আমাদের এই ফল ফুলের মধ্যে পেয়ে থাকি। যেমন ভিটামিন সি, টক জাতীয় যতগুলো খাবার আছে, বিশ্বের ফলমূল, এগুলোর মধ্যে কিন্তু ভিটামিন সি বিদ্যমান থাকে। তো আবার ভিটামিন সি এর কাজগুলো হচ্ছে, যেমন আমার কাছে তথ্য যেগুলো আছে, সর্দি বা ঠান্ডা নির্ণয় করে। এখন আমরা কিন্তু শীতকালে মানুষ বেশি সর্দি ঠান্ডা জনিত এই রোগের মধ্যে আক্রান্ত হয়ে যায়। এর মধ্যে থেকে প্রতিকার পাওয়ার জন্য আমাদেরকে বেশি করে ভিটামিন সি জাতীয় খাবার, যেমন আমার সামনে টমেটো গাছ রয়েছে, এটি নিত্যদিনের যদি আমি খাবারের সাথে রেখে দিই, আমলকি, এমন যদি জিনিস আমরা রেখে দিই, তো আমাদের এই আমরা খাওয়ার অভ্যস্ত করে নিই, তো ইনশাআল্লাহ আজ্জাল এই যে শীতকালে যে সর্দি কাশি ঠান্ডা জ্বর এগুলো লেগে থাকে, এগুলো থেকে আমরা একটু নাজাত পেতে পারবো।
এটা আমরা আমাদের সামনে রয়েছে টমেটো এর চাষের যে বিভিন্ন টমেটো গাছ, এই টমেটোর মধ্যে আপনি যে বললেন ভিটামিন সি প্রায় 38% রয়েছে, আমরা 189 গ্রামের মধ্যে 38% শুধুমাত্র কি ভিটামিন সি রয়েছে,
আর স্বল্প দামেও পাওয়া যাচ্ছে জিনিসটা, এত এত ব্যয়বহুল না। তো এছাড়া এই ভিটামিন সি জাতীয় খাবার খেলে আমাদের ক্যান্সার, হার্ট অ্যাটাক, স্ট্রোকের কিন্তু ঝুঁকি দিন দিন আমাদের দেশে, বাংলাদেশে বলুন, বিশ্বে বলুন, স্ট্রোকের ঝুঁকিটা কিন্তু দিন দিন বাড়তেই চলেছে। এটা কেন? এটা আসলে আমরা এখন এই রিচ ফুড খেয়ে খেয়ে আমাদের শরীরের মধ্যে একটি ছত্রাক বা রোগ আমরা জন্ম করে ফেলছি, যেগুলোর কারণে আমাদের আমাদের হার্টগুলো ব্লক হয়ে যাচ্ছে, যার কারণে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যায়, প্রবণতা বেশি থাকে। সেক্ষেত্রে আমাদেরকে ভিটামিন সি জাতীয় যে ফলমূল সেগুলো বারবার তালাশ করতে হবে আর খেতে হবে। আমরা আসলে এগুলোকে বেশি ইগনোর করে থাকি, রিচ ফুডের দিকে আমাদের নজওয়ানদের বেশি আকর্ষণ, এবং এটা আসলে আমরা ফেমাস বলুন, আমরা এটাকে স্টাইলিশ মনে করো আমরা কি করি, এসব জিনিস নিত্যদিনে আমরা সঙ্গী বানিয়ে ফেলি।
দেখা যায় যে যে খাবারের মধ্যে আমার শরীরের জন্য উপকারিতা বেশি রয়েছে সে খাবারটা মানে স্টাইলের নাম দিয়ে এটা ত্যাগ দিয়ে বিভিন্ন ধরনের আমরা অন্যান্য রিচ ফুড বলেন এগুলা বেশি আমরা খেয়ে থাকি।
তারপরে অনেকে ত্বকের যত্ন নেন, তো আল্লাহ তাআলার দয়া দেখুন আমরা ত্বকের যত্ন নিই সেটা ভালো কথা, কিন্তু এখানে আমি মাদানী চ্যানেলের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে আমরা যদি ত্বকের যত্ন নিতে চেষ্টা করি আর ত্বক নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই আমরা তাহাজ্জুদ নামাজ যেন না ছাড়ি। কেননা আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ নামাজ যে আদায় করে তার ত্বকের সৌন্দর্যতা আল্লাহ তাআলার দয়ায় বৃদ্ধি হয়ে যায়। তো তারপরও আমরা চেষ্টা করব যে আমরা যদি আমাদের ত্বকের সৌন্দর্য চাই তো নানান উপাদনীয় জিনিস তৈরি ব্যবহার না করে আমরা তাহাজ্জুদ নামাজের দিকে বেশি ধাবিত হই। তো ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের ত্বকও সুন্দর হবে, ঈমানও সুন্দর হবে এবং আমাদের ফজরের নামাজও কাজা হওয়া থেকে বেঁচে যাব। এছাড়া ভিটামিন সি ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে। তারপরে আমরা দাঁত নিয়ে চুল নিয়ে অনেক সময় আমরা চিন্তিত হয়ে যাই, আমাদের দাঁত অনেক সময় শিরশিরে ভাব হয়ে যায়, দাঁত নিয়ে আমরা অনেকে টেনশনে থাকি। আল্লাহ তাআলার দয়ায় আমাদের চোখ নাক কান দাঁত এগুলো অনেক বড় বড় এক একটা নিয়ামত, যে কোনো একটা অংশে যদি একটু ব্যথা শুরু হয়ে যায় আমরা কিন্তু সহ্য করতে পারি না। তো এর যত্ন নেওয়া আমাদের আবশ্যক, কারণ হুজুর পুন্নু সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের একটি অমূল্য বাণী, তার সারমর্ম অনেকটা এরকম, যে ব্যক্তি চিকিৎসা ছাড়া কি তার রোগকে পোষণ করলো বা এই অবস্থায় ইন্তেকাল করলো তাহলে সে নিজে আত্মহত্যা করার সমান বলে তুল্য করা হয়েছে। অথচ অর্থাৎ যে আমাদের কোনো রোগ হলে এর প্রতিকারের জন্য অবশ্যই ওষুধ করতে হবে, আর আমরা যদি সুস্থ হবে দোয়া করতে হবে। তো আমরা যদি আমাদের নিত্যদিনের খাবারের মধ্যে যদি একটু সচেতন হই তাহলে দেখা যাচ্ছে আমাদের এসব রোগ থেকে আমরা নিজেরাও নিজেকে বাঁচাতে পারবো। যেমন আমাদের দাঁতে শিরশির করলে কিন্তু আমাদের আর কিছু ভালো লাগে না, চুল উঠা শুরু করলে মনটাও এমন আমাদের কি হয়ে যায় একটু অস্থিতি ভাব হয়ে যায়। ভিটামিন সি এর অভাব দূর করে, দাঁত শিরশির হওয়া চুল উঠা ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে। এছাড়া ক্যান্সার, মানুষের ক্যান্সার অনেক ধরনের ক্যান্সার রয়েছে, ব্লাড ক্যান্সার রয়েছে, অনেক ধরনের জিনগত ক্যান্সার রয়েছে, বনগত ক্যান্সার রয়েছে। তো এসব ক্যান্সার থেকেও যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এরকম ভিটামিন সি যুক্ত ফলমূল শাকসবজি এগুলো অবশ্যই আমাদের খাবারের প্লেটে রাখতে হবে। তারপর আমরা যে বৃদ্ধ হতে হতে আস্তে আস্তে আমাদের হাড়ের ব্যথা শুরু হয়ে যায়,
মানে কোমরের ব্যথা বলেন, বিভিন্ন পায়ের পাঁজরের ব্যথা বলেন,
তো অনেকে এই পাঁজরের ব্যথা কোমরের ব্যথার জন্য দেখা যায় নামাজ পড়তে তাদের খুব কষ্ট হয়ে যায়। তারপরে দেখা যায় যে তারা চেয়ার নিয়ে নামাজ আদায় করতে হয় বা অন্য কোনো পন্থায় তাদেরকে নামাজ আদায় করতে হয়। মাযাল্লাহ এসব ব্যথার জন্য অনেকে তো নামাজই ছেড়ে দিচ্ছে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, সুখে এবং সুস্থতা দান করুক। তো এসব ধরনের হাড়ের রোগ থেকেও যদি আমরা রেহাই পেতে চাই তাহলে ভিটামিন সি যুক্ত এই ফলমূল আমাদেরকে শাকসবজি এগুলা খেতে হবে। এরপর আল্লাহ তাআলা বড় নিয়ামত, যতটুক তাকাই চোখের সে ততটুক কিন্তু আমাদের দৃষ্টি প্রখর হচ্ছে যাচ্ছে, এটা অনেক বড় নিয়ামত। দেখুন যার চোখ নাই সে বুঝতে পারে চোখের মূল্য কি। তো আমরা ভিটামিন সি এর অভাবে রাতকানা রোগ হতে পারে, চোখের জ্যোতি হরণ হতে পারে। তো আমাদেরকে আসলে এইসব দিকে কি রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। অনেকের আবার দেখা যাবে যে ওজন বৃদ্ধি হয়ে যায়, সে ওজন কমানোর চেষ্টা করে, ভিটামিন সি জাতীয় খাবার খেলে কিন্তু ওজন কমানোর একটি কাজ করে থাকেন। তো এছাড়া তো মনে করেন আর আমরা এই যে আজকে এখানে শাকসবজি চাষিদের সাথে কথা বললাম, এরও কাজ করছে অনেক হার্ড পরিশ্রম, কিন্তু প্রখর রোদে বলুন, রাতের তাপমাত্রায় বলুন, দিনের তাপমাত্রায় বলুন, ওদেরকে কাজ করতে হয়। আর প্রত্যেকটি কাজ করার জন্য কিন্তু শক্তি দরকার শরীরে, এই শক্তিটা কিন্তু ভিটামিন সি আমাদেরকে পূরণ করে দেয়। তো আমরা যদি এরকম ভিটামিন সি যুক্ত খাবার, ভিটামিন এ, ভিটামিন বি এসব খাবার কিন্তু সবুজ শাকসবজির মধ্যে বেশি বিদ্যমান থাকে। তো এসব খাবার যদি আমরা সবসময় নিত্যদিনের সঙ্গী বানিয়ে নিই তাহলে দেখা যায় সুস্থ থাকার জন্য আলহামদুলিল্লাহ সুস্থতা একটা নিয়ামত, আর সুস্থ থাকার জন্য আমরা কিন্তু এসব জিনিস ব্যবহার করলে আমাদের শরীরটা সুস্থ থাকবে, এর ফলে আমাদের ডাক্তারের খরচটাও কমে যাবে। তো আমরা যদি একটু লক্ষ্য করি, এরপর আমাদের ইবাদতে অনীহা আসবে না, অলসতা আসবে না, আমাদের ইবাদত নষ্ট হবে না। অনেক সময় আমরা অসুস্থতার জন্য অনেক ধরনের ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাই, তো অনেক ধরনের কাজ থেকে বঞ্চিত হয়ে যাই। যারা খেটে খায় তো তাদের জন্য অনেক ধরনের কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়। যেমন সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ানদের মধ্যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা কিন্তু নিজের হাতে কষ্ট করে কর্ম করে খাওয়াটা কিন্তু পছন্দ ইন্সপায়ার করেছেন, তারা অ্যাপ্রিসিয়েট করেছেন এই কাজের উপর, যে নিজে কষ্ট করে নিজে উপার্জন করে খাওয়াটার মধ্যে তারা কি করেছেন, বেশি অ্যাপ্রিসিয়েট করেছেন, উৎসাহ করেছেন। তো আমাদের উচিত প্রত্যেক কাজকে কিন্তু ছোট না মনে করে বড় মনে করে কাজটা করার জন্য
অনেক কাজটা করা। তারপরে যাতে আপনি বললেন যে ভিটামিন জাতীয় খাবারের এই খাবার গুলো আমাদের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই নিয়ে আসা।
জি,
মাদারের চ্যানেলের দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানের মেহমান মিরাজ ভাই থেকে বিভিন্ন ভিটামিনের আমাদের শরীরের উপকারিতা সম্পর্কে, এই যে ভিটামিনগুলো আমাদের শরীরে কি কি রোগ প্রতিরোধ করে সে সম্পর্কে জানার সৌভাগ্য হলো। অনেকের মনে আপনাদের প্রশ্ন আসতে পারে যে আজকের শ্রমজীবীদের জীবন অনুষ্ঠানের মধ্যে আমরা ভিটামিন সি, ভিটামিন এ এবং বিভিন্ন এই ধরনের পুষ্টিকর জাতীয় খাবার কেন আলোচনা করছি। আসলে কারণটা হচ্ছে এই যে চাষি ভাইয়েরা তারা এত কষ্ট করে আজকে যে আমরা বিষয়টা নিয়েছি শাকসবজি যারা চাষ করে তাদের পরিশ্রম সম্পর্কিত, তারা যে এত পরিশ্রম করে যে ফল এবং বিভিন্ন শাকসবজি আমাদেরকে এনে আমাদেরকে খাওয়ার সুযোগ করে দিচ্ছে, এই যে আমরা শাকসবজি খাচ্ছি এগুলো আমাদের শরীরের জন্য কতটুকু উপকারী, যদি আমরা সেগুলোর উপকার সম্পর্কে না জানি তাহলে তাদের পরিশ্রমের গুরুত্বটা হয়তো আমাদের জানার সৌভাগ্য হবে না। এই জন্যই আপনাদের সামনে এই যে ভিটামিন সি এর মাধ্যমে যে আমাদের ক্যান্সার প্রতিরোধ হয়, আমাদের ত্বকের বলেন এবং আমাদের চোখের বলেন বিভিন্ন ধরনের রোগ থেকে আমাদের প্রতিরোধ হওয়ার সৌভাগ্য হয়ে থাকে। এবং আমরা এটাও শ্রবণ করেছি যে টমেটোর মধ্যে এমন একটি পদার্থ রয়েছে যেটি আমাদের ক্যান্সারকে প্রতিরোধ করে থাকে। তো আসলে এই যে আমাদের শ্রমজীবী ভাইয়েরা আমাদের আজকের যে বিষয় নিয়েছি শাকসবজি চাষি ইসলামী ভাইয়েরা, তারা কত কষ্ট করে আমাদের শরীরের এত উপকারিতামূলক শাকসবজি আমাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছে, তাদের ব্যাপারও আমাদের সম্মান হওয়া উচিত। আসলে মিরাজ ভাই, আমি আপনার কাছে একটা বিষয় আমাদের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দের কাছে তুলে ধরতে চাই, এই যে আমাদের চাষি ভাইয়েরা এত কষ্ট করে আমাদের কাছে এত উপকারিতামূলক শাকসবজি আমাদের কাছে পৌঁছে দিচ্ছে, তাদের ব্যাপারে আমাদের সম্মানটা কিরকম হওয়া উচিত?
কাসুর ভাই, তাদের ব্যাপারে সম্মান আসলে আল্লাহর দরবারে প্রত্যেক ব্যক্তি সম্মানিত। আমরা যখন মসজিদে যাই আমরা দেখতে পাই মসজিদে রাজা, বাদশা, উজির, গোলাম সকলে কিন্তু একই কাতারে আমরা দাঁড়িয়ে নামাজ আদায় করি। আল্লাহ তাআলার দরবারে আমরা যখন সকলের দণ্ডায়মান হয়ে থাকি তখন ভেদাভেদ ভুলে গিয়ে সকলে একসাথে আমরা দাঁড়িয়ে নামাজ কাতারবন্দি হয়ে আদায় করি। এর ফলে আমাদের কি শিক্ষা অর্জন হচ্ছে? ওখান থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি? মূলত এখানেই আমরা ভেদাভেদ ভুলে যাওয়ার একটি শিক্ষা নিচ্ছি। আর মূলত চাষাবাদের কথা যে তাদেরকে ছোট করে দেখা, যেখানে জাকারিয়া আলা নবীনা আলাইহিসসালাম নিজের জীবন যাপন করার জন্য দেওয়াল তুলাকে তিনি কি করেছেন, ব্যবস্থাপত্র হিসেবে তৈরি করে নিয়েছিলেন, অর্থাৎ রাজমিস্ত্রির কাজ যেভাবে করে আর কি দেওয়াল তুলে। তো জাকারিয়া আলা নবীনা আলাইহিসসালাম দেওয়াল তোলার কাজ করতেন, এর বিনিময়ে রুটি নিতেন। রুটি নিয়ে তিনি কি করতেন, চলে যেতেন। তো একসময় তিনি রুটি খাচ্ছিল, এমন সময় কিছু উপস্থিত লোক মনে করেছেন তিনাদেরকেও রুটি খাওয়ার দাওয়াত দিবে, কিন্তু জাকারিয়া আলা নবীনা আলাইহিসসালাম এই কাজটি করেননি, তাদেরকে দাওয়াত দেননি, তারা অবাক হলেন। তো তিনি বলতে লাগলো যে নিজে কর্ম করে, নিজে কষ্ট করে, নিজের হাতে কষ্ট করে উপার্জন করে খাওয়ার মজায় আলাদা, এভাবে তোমরা কি করো, উপার্জন করে নিজের খাবার নিজে জোগাড় করে নাও। তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিই যে জাকারিয়া আলা নবীনা আলাইহিসসালাম একজন নবী ছিলেন। তিনি আলা নবীনা আলাইহিসসালাম যদি দেওয়াল তোলার কাজ করতে পারতেন,
মানে একজন নবী হয়ে তিনি আল্লাহ তাআলার মাহবুব, আল্লাহ তাআলার নবী হয়ে তিনি এই ধরনের কাজ করতে পারলে,
এদের থেকে তো মর্যাদাবান আমরা বেশি না। আদম আলা নবীনা আলাইহিসসালাম প্রথমে কাপড় তৈরি করার কাজ করতেন, তো তিনি আম্বিয়া কেরাম আলাইহিসসালামদের প্রথম যিনি নবী। তো আদম আলা নবীনা আলাইহিসসালাম কিন্তু কাপড় তৈরি করার কাজ ছেড়ে দিয়ে পরবর্তীতে চাষাবাদের কাজে কিন্তু হাত লাগিয়েছেন। তো এক্ষেত্রে আমরা দেখি আদম আলা নবীনা আলাইহিসসালামের তাজকিরা কোরআনুল কারিমে হয়েছে, আর সর্বপ্রথম নবী হিসেবে সবাই চিনেন আদম আলা নবীনা আলাইহিসসালাম থেকে বংশজাত শুরু হয়েছে। তো নবী কারাম আলাইহিসসালাম যদি এরকম কাজ করে তাহলে এটাকে ছোট করে দেখা আসলে নিতান্ত বোকামি আর বোকা লোকদের কাজ। তারা যদি এই কাজ ছেড়ে দেয় আমরা না খেয়ে পচতে হবে। না খেয়ে থাকতে হবে,
এবং যেই খাবার গুলো যে তারা যে চাষ গুলো করছে এগুলো আমাদের শরীরের জন্য এক কথা, যদি এগুলো আমরা ছেড়ে দিই আমাদের মৃত্যুর মুখে পতিত হবে,
পতিত হবো, আমাদের বিভিন্ন পুষ্টিহীনতায় ভুগবো। যে আপনি একটু আগে ভিটামিন সম্পর্কে বলতেছিলেন, এই ভিটামিনের উপকারিতা কেন বোঝালেন, এই ভিটামিন আসতেছে কোন জায়গা থেকে, কারা উৎপাদন করে দিচ্ছে, কারা এর পিছনে এত কষ্ট করছে? আল্লাহ তাআলা তো সকল সৃষ্টির মালিক, আল্লাহ তাআলা উর্বর জমি দিয়েছেন, যেমন এলেট মাটি, বেলে মাটি, দোয়াশ মাটি, তো আলহামদুলিল্লাহ আজ্জাল এই মাটির মধ্যে আল্লাহ তাআলা অনেক ধরনের গুণাগুণ দিয়ে দিয়েছেন। এগুলা কিন্তু সায়েন্স, যারা সায়েন্স নিয়ে গবেষণা করে, যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে, তারা এসব মাটির ব্যাপারে ভালো আঁচ করতে পারে। এছাড়া দেখুন যারা ক্ষেত খামারের কাজ করে তারাও কিন্তু মাটি দেখে বলে দিতে পারে কোন মাটি কত উর্বর, কোন মাটিতে কেমন চাষ উপযোগী। যেমন এলেট মাটি, বেলে মাটি, দোয়াশ মাটির মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে দোয়াশ মাটির পরিপূর্ণতা বেশি, তো এর কারণে এখানে ধান ক্যাচ চাষ এগুলা বেশি হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ এরা এগুলা নির্ণয় করে, যাচাই বাছাই করে, এরা কষ্ট করে বিভিন্ন সবজি ক্ষেত উৎপাদন করে আর ভোক্তাদের মাঝে আমাদের মাঝে পৌঁছিয়ে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ এরা কত কষ্ট করছে, তাদের কষ্টের একটা দিক যদি আমরা চিন্তা করি তাহলে বুঝতে হয় তারা মানুষদের মধ্যে কতটুকু সম্মানিত। তারা যদি এই কাজ না করতো বা এ কাজ সেরে দিত তাহলে আমরা না খেয়ে থাকতাম, কারণ আমরা কৃত্রিম ভাবে যদি আমরা খেতে যাই তাহলে আমরা খাবার তো হয়ে যাবে, পেট তো ভরে যাবে, কিন্তু এর থেকে যে পুষ্টি, যে ভিটামিন আমাদের পাওয়া উচিত ছিল সেটা আমাদের থেকে থাকবে না, আমাদের শরীর সে ভিটামিন পাবে না, তো তখন আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হব। তো তাদেরকে আসলে বুঝতে হবে মূল কোথা থেকে আর মূল যারা উৎপাদন করছে তাদেরকে কতটুকু সম্মান করা দরকার।
মিরাজ ভাই, এখানে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যারা এই ধরনের চাষ করে থাকে অথবা যারা বিভিন্ন পরিশ্রম করে থাকে, যেমন আজকে উদাহরণস্বরূপ যখন আমরা আজকে অনুষ্ঠান এই চাষি স্নায়ী ভাইদেরকে নিয়েছি তাদের ব্যাপারে বলি, হয়তোবা দেখা যায় অনেকে তাদের সারা দিনের ইনকাম একটু কম হয়ে থাকে, অথবা উদাহরণস্বরূপ বললাম আর কি যে তাদের ইনকাম মনে করেন আজকে 200 টাকা হলো অথবা 300 টাকা হলো, তো দেখা যায় পরিবারের লোকেরা যখন সেই এই 200 টাকা 300 টাকা সারা দিন এত কষ্ট করে প্রখর রোদের মধ্যে চাষ করে যখন ঘরের মধ্যে গেল, তখন হয়তোবা ঘরের বিভিন্ন যারা স্ত্রী রয়েছে অথবা ছেলে মেয়ে রয়েছে, হয়তো সবার ক্ষেত্রে না, আমি কিছু কিছু লোকের ক্ষেত্রে বলছি, দেখা যায় যে তারা তাদের পরিবারের কর্তা, যিনি পরিশ্রম করে ঘরের মধ্যে টাকা ইনকাম করে আনছেন তার সুক্রিয়া আদায় করে না, মানে তার যে 200 টাকা এখন সে ঘরের মধ্যে আনলো বলে এগুলো কি টাকা নিয়ে আসলেন আপনি, এত টাকা দিয়ে কি ঘর চলবে, কিন্তু ওই ব্যক্তি সে চেষ্টা করেছে, তার সাধ্যমতো চেষ্টা করেছিল যে সে যতটুকু পারে পারিশ্রমিক নেওয়ার জন্য, কিন্তু সে এখন কম টাকা নিয়ে এখন ঘরে এসে গিয়েছে, এখন দেখা যায় যে ঘরের লোকেরা তাকে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করে, তাকে তো বরঞ্চ সে এত কষ্ট করে এসেছে সেই জায়গার মধ্যে তাকে কি মুবারকবাদ দেওয়া উচিত, কিন্তু তা না করে বরঞ্চ তাকে আরো কি তার নারাজিমূলক কথাবার্তা বলে।
হ্যাঁ হ্যাঁ, আসলে আমাদের বোঝা উচিত আমরা কোথায় আছি। একজন ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে নিজের কথা চিন্তা না করে, তার তো ইচ্ছা হতো যে একটু আমি রেস্ট নিই, আমি একটু বিশ্রাম নিই, আমার তো ইচ্ছা করে আমি একটু ঘুরি, কিন্তু তা না করে পরিবারের কথা চিন্তা করে সে সকাল থেকে সেভাবে খেটে খুটে আবার বাজারে গিয়ে সেই পণ্যটা বিক্রি করে একমাত্র তার স্ত্রীর দিকে, তার সন্তানের দিকে তাকিয়ে তার খুশিগুলোকে বিসর্জন দিয়ে সে পরিবারের জন্য উপার্জন করছে, আর সেই পরিবার যদি গিয়ে হায় হতাশ অসন্তুষ্ট বোধ করে তাহলে একজন ব্যক্তির আর কি আশা হয়,
মানে অন্তরের মধ্যে তখন কেমন লাগে যে সে সারাদিন পরিশ্রম করে যাচ্ছে ঘরের মধ্যে গিয়ে এখন পরিবারের লোকের থেকে সে একটা ভালো কথা আশা রাখে যে আমি গরম পরিবারের কাছে যাব, তারা আমাকে খুশি মতো একটা আমার সাথে কথাবার্তা বলবে, আলাপ আলোচনা করবে, কিন্তু গিয়ে যখন দেখা যায় তার বিপরীত, তখন তার মনের মধ্যে কি অবস্থা হয়?
ক্ষেত্রে আমাদেরকে আসলে আল্লাহ তাআলা শুকরিয়া করার ব্যাপারে অবশ্যই জানতে হবে। আল্লাহ তাআলা শুকরিয়া যার নেই তাকে পুরো পাহাড় সমপরিমাণ ধন সম্পদ এনে দিল, সে শুকরিয়া করতে পারবে না। তো আমাদেরকে এই দিকে লক্ষ্য রাখা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে যে অবস্থায় রেখেছে, আমরা অনেক সুখে আছি, অনেক স্বাচ্ছন্দ্যে আছি, অনেক আছে যে খেতেও পারছে না, আমরা তো খেতে হলে পারছি, তো তাদেরকে চিন্তা করতে হবে। আবার অনেক ব্যক্তি যারা বিক্রেতা রয়েছে তাদের মধ্যে অনেকে এমন রয়েছে তারা আপ্রাণ চেষ্টা করে তার মালটা বিক্রি হোক, একটু সামান্য ভালো দামে বিক্রি হোক, পরিবার পরিজন চালাতেও তো অনেক অর্থের প্রয়োজন হয়, পড়ালেখার খরচ যোগাতে, তার আসবাবপত্র কাপড় চোপড়ের ব্যাপারে অনেক খরচ হয়, তো আমাদের বিক্রেতার সাথে ক্রেতারও একটু এখানে ইয়ে হওয়া দরকার, একটু সচেতন হওয়া দরকার, যে একজন বিক্রেতা, যেমন আমরা দেখতে পাই রাস্তায় যখন যাই একজন বৃদ্ধ ব্যক্তি একটি টুরি নিয়ে, কিছু কলা নিয়ে, কিছু পেয়ারা নিয়ে বা কিছু কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো নিয়ে বসে আছে, তো সামান্য টুরিতে কত টাকাই বা লাভ করতে পারবে সে? তা আমরা এমন ব্যক্তি পেলে মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আপনাদেরকেও বলবো, এমন ব্যক্তি পেলে অবশ্যই আমরা তাদের কাছে দামাদামি না করে তাদের যে বিক্রির কথাটা বলা হয় আমরা সেটা দিয়ে খরিদ করা আসলে সামান্য টাকা চলে যায়। আমরা কিন্তু দেখুন বড় বড় হাই রেস্টুরেন্টে গেলে কিন্তু আমরা ওয়েটারকে 100 টাকা 20 টাকা যার সামর্থ্য অনুযায়ী কিন্তু বকশিস দিতে আমরা কিন্তু
দ্বিধাবোধ করি,
দ্বিধাবোধ করি না।
আবার সেই সেম মানুষ যদি বাজারে যায় বিভিন্ন কিছু ক্রয় করতে 10 টাকার জন্য,
একটা টাকার জন্য দর কষাকষি শুরু করে দিই, হ্যাঁ দর কষাকষি করা ভালো, দর কষাকষি করা সুন্নত,
সুবহানাল্লাহ।
আমরা দর কষাকষি এই জন্য করি যেন সুন্নত আদায় হয়ে যায়, তার মানে বোঝা যাচ্ছে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দর কষাকষি অবশ্যই করব কিন্তু চেষ্টা করব। দেখুন একটি ব্যক্তিকে আপনি দর কষাকষি করে 12 টাকার জিনিস 10 টাকা বললেন, সে আপনাকে দিয়ে দিল, আপনি যদি আরো 2 টাকা এমনি বাড়তি দিয়ে দেন সে অবশ্যই খুশি হলো। আর আল্লাহ তাআলার দরবারে ফরজ ইবাদতের পরে মানুষের অন্তর খুশি করাটা আল্লাহ তাআলার দরবারে বেশি গ্রহণযোগ্য,
সুবহানাল্লাহ।
আমাদেরকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে, আসলে আমরা চিন্তা করি একদিন আমাদেরকে মরতে হবে, আর আমরা দুনিয়াতে তো যে কোনো ভাবে কাটিয়ে চলে যাব, পরকালে প্রত্যেকটা হিসাব আমাদেরকে দিতে হবে, আর এসব ছোটখাটো বিষয়ে যদি আমি নাজাত পেয়ে যেতে পারি তাহলে আমার তো
মানে এক কথায় মুমিন সে সবসময় চাই এমন কোন ভালো কাজ আমি করে যাই যে ভালো কাজের উৎসে আল্লাহ তাআলা আমাকে মাফ করে
দেয়। তো এদিকে লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। একটা জিনিস দেখুন, অনেকে রয়েছে বিক্রেতাদের মধ্যে সরল সহজ, আবার যেমন একটি ওকে আমি বলি হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেলহবি রহমতুল্লাহ তাআলা আলাইহি কে তিনার একজন ভক্ত অভিযোগ করতে লাগলো যে দিল্লিতে ব্যবসা বাণিজ্য অনেক দুর্বল হয়ে পড়েছে। তো তখন হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেলহবি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতে লাগলো যে এখন আল্লাহর ওলিরা ফলমূল বিক্রেতার কাজ করছে যার কারণে এরকম দুর্বল অবস্থা দেখা দিচ্ছে। তো মুরিদ এটি যাচাই করার জন্য বাজারে গেল, গিয়ে দেখতে লাগলো একজন আল্লাহর ওলি তিনি তরমুজ বিক্রি করতে লাগলো। আবার তরমুজ খাওয়া কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারক রয়েছে। তো ওই আল্লাহর ওলিটা তরমুজ বিক্রি করতে লাগলো, কেমন মুখলিস আল্লাহর ওলি দেখুন। ওই ব্যক্তি যিনি পলক করতে এসেছিলেন তিনাকে, তিনি কি করেছেন যে আজকে ব্যবসা বাণিজ্য এত দুর্বল কেন, দুর্লভ হচ্ছে কেন, সেটা পলক করার জন্য দেখতে লাগলো যে তরমুজের দোকানে গিয়ে আল্লাহর ওলির কাছে তরমুজ নিল, নিয়ে তিনি কেটে ভালো না বলে ফেলে দিল, আরেকটা নিল ভালো না বলে ফেলে দিল, এভাবে ওই আল্লাহর ওলির কয়েকটা তরমুজ নষ্ট করে দিল। কিন্তু এর ব্যাপারে ওই আল্লাহর ওলিটা একটু দ্বিধাদ্বন্দ্ব করলো না বা একটুও মন খারাপ করলো না, আর তাকে এর জন্য কোনো ঝাড়িও দিল না। তো এভাবে তার ক্ষতি হয়ে যাওয়ার পরও সে নিশ্চুপ রইল, এটা আল্লাহর ওলির একটা শান, তার আলহামদুলিল্লাহ। তো কিছুদিন পরেই হযরত আব্দুল আজিজ দেলহবি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বলতে লাগলো যে ব্যবসার পরিস্থিতি পরিবর্তন হয়েছে। বলছে কেন? বলছো ওই জায়গায় কে আছে এখন, মানে তরমুজ বিক্রেতার জায়গায় এখন কে আছে? তো সেটা পলক করার জন্য আবার গেল, দেখলো একজন পানি বিক্রেতা। তো পানি বিক্রেতার কাছে গেল, গিয়ে এক গ্লাস পানি নিল, পানির দাম ছিল চান্দানি, চান্দানি বলতে টাকার থেকে অনেক কম অর্থে এক গ্লাস পানি পাওয়া যেত আর সেটাকে চান্দানি বলা হতো। তো এক চান্দানি দিয়ে এক গ্লাস পানি নিয়ে কোনো বাহানা করে পানিটা ফেলে দিল। ফেলে দেওয়ার পর তিনি আবার বলতে লাগলো আমাকে আর এক গ্লাস পানি দেন। তো ওই আল্লাহর ওলিটা বলতে লাগলো আপনার কাছে কি আর চান্দানি আছে? বললো না আমার কাছে আর চান্দানি নাই। তখন ওই আল্লাহর ওলিটা ওই ব্যক্তিকে একটা জোরে থাপ্পড় লাগালো, থাপ্পড় দিয়ে বলতে লাগলো যে আমাকে তরমুজ বিক্রেতা পেয়েছ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা এখান থেকেও মাদানী ফুল নিতে পারেন যে এক আল্লাহর ওলি আর এক আল্লাহর ওলির খবর রাখে। কারণ তিনি কিভাবে জানলো যে উনি তরমুজ বিক্রেতা পেয়েছ?
মানে এই ব্যক্তি কিভাবে, এই ব্যক্তি যে তরমুজকে নষ্ট করে দিয়েছিল এটা কিভাবে জানা হয়ে গেল?
তো এটা আল্লাহর ওলিদের শান। একজন এগুলো হচ্ছে তিনাদের মানুষকে শিক্ষা দেওয়ার একটা
মাধ্যম
যে তিনি বলছেন তুমি কি আমাকে আল্লাহর তরমুজ আল্লাহ পেয়েছ, অর্থাৎ তিনি বলতে চাচ্ছে একজন আল্লাহর ওলি নিশ্চুপ ছিল বিদায়, তুমি সবাই এভাবে যদি ধ্বংস করো তাহলে তো ব্যবসায় এমনি কি হবে, ব্যবসা দুর্বল হয়ে যাবে, মানুষের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যাবে। তো সে এটাই শিক্ষণীয় আমাদেরকে জ্ঞান দিয়েছেন যে আল্লাহর ওলিরা দেখুন প্রত্যেকটা ব্যবসাকে ছোট মনে করে নেই, আল্লাহর ওলিরাও এসব কাজ করেছেন। আর আল্লাহর ওলিদের এখানে আলহামদুলিল্লাহ এই শানটাও আমরা পেয়েছি যে এক আল্লাহর ওলি আর এক আল্লাহর ওলির খবর রাখে। তা আমাদের ক্রেতাদেরও
মানে এক্ষেত্রে দরকার যে আমাদের ক্রেতাদেরও ক্রয় করার সময় এই যে বিষয়টার ক্ষেত্রে একটু নজর দেওয়া উচিত,
সতর্কতা রাখা উচিত যে আমি তার কোনো কিছু দেখে তা নষ্ট করছি কিনা, মানে একটা ফল নিতে গেলাম আর একটা ফল দেখে সেটা আমি ভেঙে ফেললাম বা নষ্ট করলাম, তো সেটা আমি আমি নিজেই নিচ্ছি না, তাহলে এমন হলে দেখা যাবে তার এমন করতে করতে অনেক ফল বরবাদ হয়ে যাবে, অনেক শাকসবজি বরবাদ হয়ে যাবে। তো আমাদের এদিকেও লক্ষ্য রাখা দরকার যে আমরা আমি একটা ওকে আমার এখন হঠাৎ মনে পড়লো যে নাম স্মরণ আসছে না, কিন্তু একজন বসরা হতে পারে, বসরা বসরাতে একজন আপেল আল্লাহ রাব্বুল আলামিন আপেল কিনতে গেল, তো আপেল কিনতে গিয়ে তার ধারণা এটা হলো যে তার আপেলের ঝুড়ি থেকে যেগুলা কিনেছে সেখান থেকে একটা আপেল পড়ে গেল, সে কি করলো একটা আপেল নিয়ে নিল, আবার নিয়ে নেওয়ার পর সে ইবাদতের মধ্যে কোনোভাবে মন বসাতে পারছে না, এভাবে সে তার 40টা দিন অতিবাহিত হলো ইবাদতে মন বসছে না,
মানে আগে মানে আপেলটা কেনার আগে কিন্তু তার ইবাদতের মধ্যে একটা মন
ছিল,
ইবাদতের একটা ঝোঁক ছিল,
আল্লাহ আল্লাহ তাআলার ইবাদত করে একটা স্বাদ যে পেত সে স্বাদটা তার থেকে বঞ্চিত হয়ে গেল, সে বুঝতে পারলো না, তো হঠাৎ করে একজন আর প্রসিদ্ধ আল্লাহর ওয়ালির সাথে তিনার সাক্ষাৎ হয়ে গেল, তিনাকে যখন এই ঘটনাটা বললো তখন তিনি বলতে লাগলো যে আপনি অমুক জায়গা থেকে অমুক সময় আপেল ক্রয় করেছিলেন আর ওখানে আপনার আপেল পড়ে গেছে মনে করে আপনি তার হক থেকে একটা আপেল নিয়ে এসেছেন,
আল্লাহ আল্লাহ,
যার কারণে আপনার ইবাদতে মন বসছে না, তুমি যাও তাকে তার মূল্য পরিশোধ করো, পরিশোধ করার পর তাহলে তোমার ইবাদতের মধ্যে আবার স্বাদ চলে আসবে। ঠিক ওই বুজুর্গ বসরাতে গিয়ে ওই আপেল বিক্রেতাকে যখন তার মূল্য পরিশোধ করেছে তারপর থেকে ওই বুজুর্গর আবার ইবাদতের মধ্যে স্বাদ বৃদ্ধি পেয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এর থেকে আমরা এই মাদানী ফুল পাই যে মানুষের হকের ব্যাপারে, যে আমরা অনেক সময় কারো থেকে কিছু ক্রয় করলাম তো আমরা ভেঙে দেখলাম এটা নিচ্ছি না, বরবাদ করে ফেলতেছি,
মানে যার থেকে আমি ক্রয় করবো তার অনুমতিও নিলাম না,
আমরা না নিয়ে অনেক সময় আমরা এটা টেস্ট করার জন্য অনুমতি ছাড়া খেয়ে ফেলতেছি, তো এর ব্যাপারে তো আমাদের,
এবং আমরা যে আমাদের সামনে যে বিভিন্ন চাষি ইসলামী ভাইয়েরা রয়েছে তাদের চাষ করে থাকে, চাষ করার ক্ষেত্রেও এক জায়গা থেকে অন্য জায়গা যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, এক্ষেত্রেও হকের ব্যাপার আমরা
প্রত্যেক বিষয়ে হকের ব্যাপারে অবশ্যই আমাদেরকে,
আপনার যে ঘটনাটা আমরা শ্রবণ করলাম এর থেকে এটাও বোঝা গেল যে কারো হক নষ্ট করে ফেললে হয়তো নিজে যে ইবাদত করে এই ইবাদতের মধ্যেও একটা কি স্বাদ নষ্ট হয়ে যায়।
তো ইবাদতের জন্য আসলে আমরা একটা কিতাবে বারবার পড়ে আসছি, আমরা শুনছি যে ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে হালাল লোকমা পেটে যাওয়া। তো এক্ষেত্রে দেখেন আমি যদি কোনো কিছু কিনতে গেলাম তাকে আমি অনুমতি না নিয়ে খেয়ে ফেললাম, এটা বিক্রেতার অনুমতি আছে কিনা সেটাও আমি জানলাম না, তো বিক্রেতা মনে মনে তো এই ধারণা করতে পারে যে সে আমার আমি বিক্রি করা জিনিস থেকে আমাকে খেয়ে ফেলতেছে, এভাবে তার মনের মধ্যে একটা অসন্তুষ্টি এসে গেল, তখন এর হিসাব কিন্তু কালকে আমাদের দিয়ে আমাদের অবশ্যই চুকাতে হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখা দরকার, আমরা চেষ্টা করব প্রয়োজনে কিছু আমরা ক্রয় করলে তার থেকে কিছুটা আমরা কমিয়ে ফেলার চেষ্টা করবো, এতে আমার গেলে ক্ষতি হচ্ছে না কিন্তু আমি বাড়তি নিয়ে ফেললে আমার ক্ষতি হচ্ছে।
মানে এক জায়গায় আমরা যারা বিভিন্ন টমেটো বলেন আজকে আমাদের সামনে রয়েছে, যে কোনো কিছু যখন আমরা কোনো কিছু যারা বিক্রিও করে, যারা বিক্রেতা রয়েছে তারাও যখন সে বিক্রি করে হয়তো বা সে একটু দামে ওজনে কম দিল, ওজনে কম দেওয়ার কারণে সে 10 টাকা লাভ বেশি করলো আর কি, এই 10 টাকা লাভ আমার হারাম হিসেবে কোথায় পেটের মধ্যে গেল,
এটা তো আমি ওজনে কম দেওয়ার কারণে আমি কম পাওয়ার কারণে আমি কিন্তু গুণাগার হলাম না, আবার কিন্তু বিক্রেতা গুণাগার হয়ে গেল, তো উভয়কে কিন্তু এটা কি করতে হবে, অবশ্যই অবশ্যই সতর্কতা রাখতে হবে যে আমি কম দিবও না কম নিবও না। এইভাবে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিতাবের মধ্যেও পড়ছি যে একজন ব্যবসায়ী বলতে লাগলো যে আমার কাছে খরিদ করতে এসেছে, তো বলছে আলহামদুলিল্লাহ আমার সারাদিন আজকে অনেক ভালো বিক্রি হয়েছে, আমার পার্শ্ববর্তী জায়গা আজকে দোকানদার কি করেছেন আজকে বিক্রি হয় নাই আপনি তার কাছে যান। তো এইভাবে একজন বুজুর্গ আর একজন বুজুর্গকে কিভাবে সম্মান করতে বিক্রির ক্ষেত্রে, কিন্তু এখন আমরা হিংসা করি এর তো বিক্রি হচ্ছে ওর বিক্রি হচ্ছে না এটার দিকে তোয়াক্কা করে না, আরো মিথ্যার চুগুল করে গিবদের আশা নেই যে এর মাল ঠিক নাই, এটা পচা, এখানে ফরমালিন দেওয়া, এই খাবার,
মানে যখন কোন দোকানদারের কাছে কোন ক্রেতা আসে তখন সে নিজের মালগুলা বেশি বিক্রি করার জন্য অপরজনগুলা খারাপ বলে আর নিজেরগুলা ভালো বলে, এই যে এক কথা আমার ব্যবসার মধ্যে মিথ্যা বলা, ব্যবসার মধ্যে ওজন কম দেওয়া, যখন আমি হারামগুলো আমার ব্যবসার মধ্যে নিয়ে আসলাম তখন দেখা যায় কি আমার এই ব্যবসাটা আর হালাল রইল না, আর যখন হারাম আমার পেটের মধ্যে পড়লো, যেমন বিভিন্ন সায়েন্টিস্টের গবেষণা অনুযায়ী রয়েছে যে এরকম যে আপনার কোন খাবার পেটের মধ্যে প্রায় 40 দিন পর্যন্ত থাকে, যখন কেউ একটা খাবার খায় ওই খাবার পেটের মধ্যে 40 দিন থাকে, আর আমি যখন হারাম লোকমার খাবার খেলাম আর ওই খাবার 40 দিন পর্যন্ত যদি আমি কোনো ইবাদত করি ইবাদত কবুল হবে না, আমি কোনো ইবাদত করি ইবাদত কবুল হবে না। তাহলে আজকে যারা আমাদের এই চাষি ভাইদের ক্ষেত্রে আমরা বিষয়টা নিয়েছি আজকে অনুষ্ঠানের মধ্যে, এবং যারা এগুলো বিক্রিও করে ওজনে কম দেওয়ার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলার ক্ষেত্রে, আমাদের এগুলো অবশ্যই খেয়াল রাখা উচিত।
একটা মাসলা এটা রয়েছে যে ব্যবসায়ীদের ব্যাপারে আর কি, আমরা তো আজকে ফলমূল বিক্রেতা, শাকসবজি বিক্রেতা নিয়ে যে অনুষ্ঠানটি করছেন, এটাও একটা মাসলা জেনে রাখি। আমরা অনেক সময় কিছু বিক্রি করতে গেলে অনেক সময় কসম খেয়ে ফেলি, আল্লাহ তাআলার কসম খেয়ে ফেলি। তো আসলে কাউসার ভাই, কিতাবের মধ্যে পেয়েছি যে কসম কাটা, আল্লাহ হযরত বলছেন যে কসম কাটা যদি এটা হক হয় সত্য কথা বলে, যেমন আমার 100 টাকার মাল আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি 100 টাকা কিনেছি 110 টাকায় বিক্রি করছি, সে সত্য কথা বলেছে কসম কেউ, এভাবে কসম খাওয়ার কসম করার নিষেধ করা হচ্ছে কিতাবের মধ্যে। কেননা কসম কাটলে এভাবে সত্য কথা বললো কিন্তু কসম কাটার ফলে ব্যবসার মধ্যে বরকত কমে যায়, আর মিথ্যে কথা হলে তো হারাম হয়ে যাচ্ছে, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ হয়ে যাচ্ছে। সত্য বলো কসম কাটবো না, যেহেতু সত্য বলে কসম কাটলো ব্যবসার মধ্যে বরকত কমে আসে। তো আমরা চাই সবারই বরকত হয়ে যাক, ব্যবসার মধ্যে আমাদের বরকত হোক, লাভবান হই। তাহলে এভাবে হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই কিছু রুলস আছে ইসলামিক, কিছু নিয়ম কানুন আছে, অবশ্যই এগুলো ফলো করতে হবে। এভাবে করে আমাদেরকে নিজের হালাল রুজি উপার্জনে নিজেকে নিয়োজিত রাখতে হবে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদারিন চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলাম প্রায় যারা দেখা যায় যে ঘরের মধ্যে বিভিন্ন অভাব সৃষ্টি হয়, যখন বিভিন্ন যারা চাষি বাইরে রয়েছে তারা যখন ঘরের পরিবারের মধ্যে যায়, পরিবারের লোকেরা যা তাদেরকে শুক্রিয়া আদায় করে, তাদের খুশি হয়, এরকম তাদের সাথে আচার আচরণ করে যে কম টাকা আজকে সে ইনকাম করে এনেছে, এর জন্য আমরা বরকেলা পথে, এর জন্য আমরা না শুক্রিয়া যেন আদায় না করি। অবশ্যই যিনি করের কর্তা তার শুক্রিয়া আদায় করা উচিত, এবং আল্লাহ তাআলার শুক্রিয়া আদায়, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা অর্জন এটা আমাদের অবশ্যই হওয়া উচিত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা আপনাদেরকে প্রথমে বিভিন্ন বাঁধাকপি ফুলকপি এর চাষি ইসলামী বাইরে তারা কীভাবে চাষ করছিল সে সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরতে আমরা চেষ্টা করেছিলাম। এর সাথে সাথে আমাদের সামনেও আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টমেটো চারা রয়েছে আমাদের পিছনে রয়েছে, এই টমেটো চাষ তারা কীভাবে করে থাকে সংক্ষিপ্ত আমরা ইনশাআল্লাহ আমাদের চাষি ইসলামী বাইরে থেকে জানার সৌভাগ্য অর্জন করব। আসুন আমরা জেনে নিই আমাদের চাষি ইসলামী বাইরে তারা কীভাবে এই টমেটো চাষটা করে থাকে, এবং এত পুষ্টিকর খাবার আমাদের কাছে কীভাবে তারা পৌঁছিয়ে থাকে। ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের এক চাষি ভাই থেকে জেনে নিই তারা কিভাবে টমেটো চাষ ক্ষেত কামার করে থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম।
কেমন আছেন?
ভালো আছি।
আচ্ছা, আপনারা এই যে শুরু থেকে পিস বাজার থেকে আনা থেকে শুরু করে কিভাবে টমেটোর ফলন হয়ে থাকে একটু যদি আমাদের বিশ্লেষণ বলতেন।
আমরা ওই বিচি প্যাকেট কিনে আনি বাজারের থেকে, আনি ওই জায়গা রেডি করি, ওখানে বীজ উৎপাদন করি, করার পরে গাছ 15 দিনের ভিতরে আসে, আসার পর আমরা ওই জমি চাষ করি, গর্ত খুঁড়ে ওখানে কদ্দুরুস কালো সার দিই, দেওয়ার পরে ওই চারাটা লাগাই দিই, লাগাই দেওয়ার পর 15 দিন পরে আমরা ওই কালো সার লাল সার আছে যাবতীয় সার মেডিসিন দিই, মাটি এরকম টানি পোকামাকড় থেকে, পোকামাকড় পরে আসতেছে আপনার গাছ 15-20 দিন যাওয়ার পরে পোকার আক্রমণ দেখলে আবার ওই বিষ বাজার থেকে কিনে আনি আবার মারা লাগে। এক একটা এক এক রকম সিস্টেম আছে, মনে করো পাতা খাইতেছে বা কতগুলো লেদা ফোক আছে, কালো ফোক আছে, গুনগুনি ফোক আছে, এইরকম ইত্যাদি ফোক আছে, এইগুলো ঔষধ আনি মারা লাগে। তারপরে কিছুদিন যাবত মাস 2 মাস যাওয়ার পরে গাছ বা যখন বড় হয়ে যায় তখন টমেটো ওই বায়ুন পাকা শুরু হয়ে যায়, তখন আমরা এখান থেকে তুলি বাজারে, এখানে পাড়ি এসে এখানে থেকে এরা নিয়ে যায়।
আচ্ছা, এই একটা ক্ষেত থেকে কতবার আপনারা ফলন পান?
এটাতে আমরা মনে করি বেশি পাই না, এটা তো সিজনের মানে 6 মাসের জন্য খেত, এটা টমেটো গাছ লাগানিয়ে ছিরনি শেষ পর্যন্ত 6 মাসের 5 মাসের ভিতর শেষ হয়ে যায়, তাতে মোটামুটি আমাদের লাভবান আছে।
আচ্ছা মাশাআল্লাহ, এই যে টমেটোর ক্ষেত, টমেটোর চাষ করে আপনারা লাভবানের ক্ষেত্রে কতটুকু আপনার মতামত?
লাভবান এটা যদি মার্কেটে যদি রেট ঠিক থাকে, বাইরেরটা সাপ না দেয় তাহলে আমরা কিছু পয়সা পাই, আর যদি বাইরেরটা আসে তাহলে আমরা এখানে পয়সা পাই না, তুই মনে করেন যে সমান সমান থাকে।
তো এর মাধ্যমে কি আপনার পরিবারে বড় পোষণ হয়ে যায়?
না হলে এর ভিতরে চালা লাগে, এখন তো আর কেউ কাছে যাওয়া যাবে না, বলা যাবে না, এইটার ভিতরে কমপ্লিট, এবারে না হলে সামনেবার হয়, এই সিস্টেম আর কি।
আল্লাহ তাআলা শক্তি দিয়েছে, পরিশ্রম করে যাবেন,
এই
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানির চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের চাষি ভাই থেকে শুনতেই পাচ্ছিলাম যে তারা কত কষ্ট করে আমাদের এই এত প্রয়োজনীয় শরীরে পুষ্টিকর জাতীয় খাবার যে টমেটো, তারা কত কষ্ট করে চাষ করে থাকে। যেই টমেটো আমাদের শরীরের ক্যান্সার প্রতিরোধ করে, যে টমেটো আমাদের শরীরে হার্ট রোগ প্রতিরোধ করে, যে টমেটো আমাদের শরীরের ত্বকের চোখের কত আরও কত কি কত ধরনের ভিটামিন আমরা এই টমেটোর মাধ্যমে পেয়ে থাকি, তারা যে কত কষ্ট করে চাষগুলো করে থাকে, আমরা তাদের থেকে সেগুলো জানার আমাদের সৌভাগ্য হলো। তো মাদানের চ্যানেল দর্শক শ্রোতা, এই এই জায়গার মধ্যে চাষ হওয়ার ফলে এগুলা বিভিন্ন মাধ্যমে বাজারের মধ্যে যায় এবং বাজারে তার আমরা সাধারণত বাজার থেকে গিয়ে আমরা ক্রয় করে থাকি। তো আলহামদুলিল্লাহ মাদানের চ্যানেল মজলিসের পক্ষ থেকে যখন আমরা যেই বাজারের মধ্যে গিয়ে বিভিন্ন শাকসবজি ফলমূল ক্রয় করে থাকি, ওই বাজারের যারা বিক্রেতা রয়েছে তাদের থেকে কিছু আমরা মতামত আমরা কিছু প্যাকেজ আকারে মাদানী গুলদস্তা আকারে আমরা কালেক্ট করেছি। তো আসুন আমরা আপনাদের কাছে কিছু ব্যবসায়ী যারা বিভিন্ন ফলমূল বিক্রেতা তাদের মতামত আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আসুন আমরা সেই মাদানী গুলদস্তা সেই প্যাকেজটি দেখে নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাশাআল্লাহ, পিএস নাই ভাই, কেমন আছেন আপনি?
জি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি।
মাশাআল্লাহ, আপনি সবজি বিক্রি করছেন, মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে। তো আপনি কি কি বিক্রি করেন?
আমি আলু, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শিম, এই মূলা, সিতাকরলা, শসা, আমাদের শালকুম, ভেন্ডি, মিষ্টি কুমড়া, আমাদের পেঁপে, সিমের বিচি, গাজর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই ব্যবসার উপর কি আপনার জীবিকা নির্ভর করে?
ইনশাআল্লাহ।
আপনার পরিবারের এই ব্যবসা করে ভরণ পোষণ কতটুকু হয়?
আল্লাহর রহমতে আমি আমার মা বাপ নিয়ে ছেলে মেয়ে নিয়ে আল্লাহর রহমতে অনেক ভালো চলতেছি।
আপনার পরিবারে কে কে আছে?
আমরা চার ভাই এক বোন আর বাবা মা আছে, আর স্ত্রী আছে, একটা মেয়ে একটা সন্তান আছে।
আপনার পুরো পরিবারে মানে জীবিকা নির্বাহের জন্য আপনি একজন?
আমি আছি, আবার আমার ছোট ভাইও আছে।
মাশাআল্লাহ। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন হরতালের কারণে, বিভিন্ন বন্দর কারণে দেখা যায়, এই সময় আপনার ব্যবসা যেটা কিভাবে করেন?
এই সময় তো মনে করো একটু মাল নিয়ে একটু সমস্যা হয়ে যায়, মাল আসতে পারে না, মাল আমরাও বিক্রি করতে পারি না, একটু দাম বেড়ে যায়।
অনেক সময় যে সময় যে বেশি দাম বেড়ে যায়, এটার কারণটা আপনারা কি কি বলতে পারেন?
দাম বেড়ে যায় মাল উৎপাদন হয় না, জ্বর বৃষ্টির মধ্যে মনে করো মাল উৎপাদন হলে মাল আসতে পারে না, সেজন্য মাইকে মাল একটু দাম বিক্রি করতে হয়।
আচ্ছা, অনেক সময় দেখা যায় অনেকে তো এরকম রয়েছে যারা ওজনে কম দেয়, এই ব্যাপারে আপনার কি অভিমত?
ওজনে কম দেওয়া তো হারাম, ওজনে কম দেওয়া পারে, ওজনে যদি কম দেয় জিনিস মনে করো ওকে ঠকাইতে গেলে ও নিজে ঠকে যাবে, কিন্তু আমি এটা সমর্থন করি না।
মাশাআল্লাহ, মাদানী চ্যানেল বাংলা শ্রমজীবীদের জীবন নিয়ে এবং এইবার এই অনুষ্ঠানে সবজি বিক্রেতাদের নিয়ে করছে, এই ব্যাপারে মাদানী চ্যানেল বাংলা সম্পর্কে আপনি কি অভিমত দিবেন?
ইনশাআল্লাহ ওদেরকে আমি ধন্যবাদ দেবো যে এতগুলো জিনিস নিয়ে যারা যে মনে করে করতেছে, সেজন্য ওদেরকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।
মাশাআল্লাহ, আপনাকে মোবারকবাদ। ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দুইটি মাদানী গুলদস্তা, তা দুইজন আমরা বিক্রেতা ভাইয়ের তাদের পরামর্শ, তাদের মতামত সম্পর্কিত আমরা শ্রবণ করলাম। অর্থাৎ এখান থেকে আমরা একটা শিক্ষণীয় বিষয় যেটা আমরা কিছুক্ষণ আগেও আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ওজন কম দেওয়া। আমরা এখানে মাদানী গুলদস্তার মধ্যেও দেখতে পেয়েছিলাম যে আমাদের এক বিক্রেতা ভাই বলছিল যে ওজন কম দেওয়া এটা হারাম রয়েছে। যে হ্যাঁ, আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যারাই দেখতে পাচ্ছি না কেন, যে সকল ব্যবসায়ী ভাইয়েরা আমরা দেখতে পাচ্ছি না কেন, ওজনে কম দেওয়া আমার ইসলাম ধর্মের মধ্যে এটাকে হারাম বলা হয়েছে, তো আমি কেনই বা এই হারাম কাজের দিকে হাত বাড়াবো? এই হারাম কাজের মন মানসিকতা আমার মনের মধ্যে থাকবে, আমি একজন মুসলমান মুমিন হিসাবে আমার অন্তর থেকে এই হারাম কাজগুলা অবশ্যই বের করে দেওয়া দরকার। তাই সকল দর্শকবৃন্দ যারা আমাদের আজকে দেখতে পাচ্ছেন, যারা যেই ব্যবসার মধ্যে রয়েছেন না কেন, ওজনে কম দেওয়া এটা থেকে আমাদের অবশ্যই বিরত থাকা উচিত। তো মাদার চ্যানেল দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আমরা আর সামনের দিকে যাব না, আসুন আমরা এক ক্রেতা যারা বিভিন্ন বাজার থেকে শাকসবজি ক্রয় করছে সেরকম একটি আমাদের কাছে মাদানী গুল্লাস্তা একটি প্যাকেজ রয়েছে, আসুন আমরা ওই প্যাকেজের দিকে আগ বাড়াবো। জি হ্যাঁ, আমাদেরকে ওই প্যাকেজটি চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া
আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাশাআল্লাহ ভাই, আপনি কেমন আছেন? স্নেহ ভাই, আপনার নাম কি এবং আপনার পরিবারে কে কে আছেন?
আমার নাম মোহাম্মদ, আমার পরিবার, আমার মা আছে, আমার আব্বু আছে, আমরা তিন ভাই দুই বোন।
মাশাআল্লাহ, আপনি এই সবজি বিক্রেতা এই পেশার মধ্যে কয় বছর নিয়োজিত রয়েছেন?
3 বছর 7 মাস।
মাশাআল্লাহ, তো আপনি এখানে কি কি বিক্রি করেন?
এখানে ধরেন আপনি বাজারে যখন যেটা আছে বিভিন্ন আইটেম, যে কোন থেকে যখন যে সময় যে সবজি আসে আমাদের এখানে সবসময় একই সবজি থাকে।
মাশাআল্লাহ, তো এর মাধ্যমে কি আপনার পরিবারের জীবিকা অর্জন, আপনার পরিবার নির্ভরশীল এই ব্যবসার উপর?
হ্যাঁ, চলে আল্লাহর মতে, আমরা আগে করি এসে এবং কি এখনো করি আল্লাহর মতে, এটা দিয়ে আমাদের সংসারও চলে এবং কি নিজেরও চলে আর নিজেরও আল্লাহর মতো উন্নতির দিকে আসে।
মাশাআল্লাহ, অনেক সময় দেখা যায় মানে সবজি বলেন বিভিন্ন ফলমূল বলেন দাম বেড়ে যায় করামূলে, তো এটা কি কারণে হয় অথবা এই সময় আপনারা কিভাবে বিক্রি করেন?
আমরা কখনো যখন জ্বর পড়ে তখন বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যায়, তখন এক একটা জিনিসের দাম বাড়ে যায়, তো দাম বাড়ে গেলে আমাদের কিনো বেশি বিক্রি করাও বেশি, যদি আমরা কম রেটে যখন এখন সস্তা এখন সস্তা বিক্রি করতে হয়, যখন দাম থাকে তখন দাম বিক্রি করতে হয়। তো আমরা ধরো আপনাকে 5 টাকা 6 টাকা এরকম লাভ পাইলে, 2 টাকা 3 টাকা লাভ পাইলে মাল সার এই ধরনের আমাদের অর্ডার আসে, যাতে সেটা আমরা বেশি মানুষের সাথে জুলুমি করতে পারি না, কারণ তখন আপনাকে যখন সিজন থাকে, এখন সিজন, এখন আপনাকে সব জিনিসের রেট কম, যে কোনো জায়গায় যাবেন আপনি রেট কম পাবেন, শুধু নদীমের একটা নয়, যে কোনো জায়গায় যাবেন আপনি রেট কম পাবেন, মানে আপনি ঘরের দোকানে এখন কতটা সব ঘরের সামনে আপনি ব্যাঙ্গেরে পাইতেছেন, যখন দাম হবে তখন ব্যাঙ্গেরে যাবে না, তখন আমাদের এখানে আসতে হবে সবার, সেজন্য এই দাম মানে জ্বর বেশি বললে তখন জিনিস নষ্ট হয়ে যায়, দাম বেড়ে যায়।
মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক আপনাকে। ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটি মাদানী গুল্লাস দেখতে পেলাম যেখানে একজন ক্রেতা তিনি বিভিন্ন ফলমূল শাকসবজি বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি তিনি ক্রয় করছেন। তো ক্রয় করবেনই না কেন, যেই ফলমূল শাকসবজির মধ্যে এত উপকারী বিভিন্ন বস্তু বিদ্যমান রয়েছে, বিভিন্ন ভিটামিন রয়েছে, তো আসলেই এই শাকসবজি আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং যে শাকসবজি আমাদের বিভিন্ন চাষি ভাইয়েরা তারা আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। তো এই যে পৌঁছানোর ক্ষেত্রে দর্শক শ্রোতা, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের চাষ হচ্ছে, টমেটো চাষ এবং আমাদের পিছনে রয়েছে বিভিন্ন ফুলকপি চাষ, বাঁধাকপি চাষ। বিশেষ ক্ষেত্রে টমেটো যখন এই এলাকা থেকে বাজারে যায়, এই বাজারে যাওয়ার সময় বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা তারা এই টমেটোর মধ্যে বিভিন্ন ধরনের ফল মূলের মধ্যে একটি খারাপ জাতীয় পদার্থ যেটিকে আমরা ফরমালিন বলে থাকি, এই ফরমালিন ব্যবহার করার কারণে অনেক ধরনের ক্ষতি হয়ে থাকে। আসলে এই ফরমালিনটা কি, আজকাল এক কথায় বলতে গেলে আমাদের সমাজের মধ্যে ফরমালিন শব্দ নামটা শুনে নাই এরকম খুব কম মানুষের রয়েছে। তো ফরমালিন কি সে সম্পর্কে বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা ফরমালিন যেটা হচ্ছে ফরমালডিহাইড এর একটা পলিমার, আর এই ফরমালডিহাইড দেখতে সাদা পাউডারের মতো। অর্থাৎ আমি কিছু বিভিন্ন সায়েন্টিস্ট এর তাদের বিশ্লেষণ অনুযায়ী ফরমাল এটা কি এটা আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করছি। এই ফরমালডিহাইড এটি দেখতে সাদা পাউডারের মতো এবং বলা হচ্ছে ফরমালডিহাইড এটির 37-40% জলীয় দ্রবণই হলো ফরমালিন। ফরমালিনে ফরমালডিহাইড ছাড়াও 10-50% মিথানল মিশ্রিত থাকে, আর ফরমালিন অ্যান্টিব্যাকটেরিয়াল বা সংক্রামক বেদিনাশক হিসেবে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। সাধারণভাবে এই ফরমালিনের যেটা আপনার গ্রহণযোগ্য ব্যবহার সেটা হচ্ছে এই ফরমালিন দ্বারা বিভিন্ন টেক্সটাইল, তারপর প্লাস্টিক, পেপার, রং, কনস্ট্রাকশন ও মৃতদেহ সংরক্ষণের কাজে এই ফরমালিনটা সাধারণভাবে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু আজকাল কিছু অসাধু ব্যবসায়ীরা এই ফরমালিনকে তারা বিভিন্ন খারাপভাবে, অর্থাৎ দেখা যায় যে বিভিন্ন খাবারের বস্তুর মধ্যে, বিভিন্ন ধরনের আমাদের যা খাবার আমরা গ্রহণ করে থাকি সে সকল খাবারের মধ্যে এই ফরমালিন তারা ব্যবহার করে থাকে। কিন্তু যে ফরমালিন তৈরি করা হয়েছে বিভিন্ন মৃত জিনিসকে সংরক্ষণ করার জন্য, যেমন আজকাল দেখা যায় বিভিন্ন মৃত বস্তুকে সংরক্ষণ করার জন্য কনস্ট্রাকশন সাইটের মধ্যে, অর্থাৎ এক কথা দেখা যায় যে যেটাকে আমরা বলি সাধারণ ভাষায় এটাকে তরতাজা রাখার জন্য, তো আসলে মাধ্যমে দর্শক শ্রোতা এই ফরমালিন এর অপব্যবহার ও এর প্রভাব সম্পর্কিত আসলে আমরা কিছু বিভিন্ন সায়েন্টিস্টের বিশ্লেষণ সম্পর্কিত জেনে নিই। ফরমালিন এটা সহজ এবং দামে খুব কম পাওয়া যায়, তো আসলে তাই কিছু অসৎ আড়তদার ও ব্যবসায়ীরা সরাসরি ফরমালিন এবং ফরমালিন মিশ্রিত বরফ দিয়ে বিভিন্ন মাছ সংরক্ষণ এবং বিভিন্ন ফলমূল সংরক্ষণ করে এগুলাকে বিক্রি করছে। বাজারে যেসব বিদেশি ও দেশি ফলমূল পাওয়া যায় প্রায় বেশিরভাগ ফলমূলের মধ্যেই ফরমালিন এটা টেকেই থাকে, এবং বলা হচ্ছে এই ফরমালিন মিশ্রিত পানি ফলের উপর ছিটিয়ে দেওয়ার কিছুক্ষণ পর শুকিয়ে যায়, যার ফলে বোঝাও যায় না যে এই ফলের মধ্যে ফরমালিন আছে কি নাই। এছাড়াও মাছ, দুধ, দুগ্ধজাতীয় খাবার সব কিছুতেই বেশিরভাগই ফরমালিন ব্যবহার করা হয়ে থাকে আজকাল। যে সকল অসাধু ব্যবসায়ীরা তারা এই বিভিন্ন ধরনের ফল ফ্রুটের মধ্যে, খাবারের মধ্যে ফরমালিন মিশ্রিত করে থাকে, আর সেই খাবার যখন আমরা সাধারণ মানুষরা খাই তখন এর দ্বারা আমাদের কি ক্ষতি হয়ে থাকে আসুন আমরা তাও জেনে নিই। ফরমালডিহাইড চোখের রেটিনাকে, অর্থাৎ যে ফরমালিন আমরা পেয়ে থাকি এই ফরমালিনের কারণে আমাদের চোখে যে রেটিনা রয়েছে এই রেটিনাকে আক্রান্ত করে রেটিনার কোষ ধ্বংস করে দেয়, ফলে মানুষ এমনকি অন্ধ হয়ে যেতে পারে। বলা হচ্ছে তাৎক্ষণিকভাবে ফরমালিন এবং অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড, কার্বাইড সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করার কারণে পেটের পীড়া, হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, বদহজম, ডায়রিয়া, এমনকি আলসার, আরও বলা হচ্ছে চর্মরোগ সহ বিভিন্ন ধরনের এই ফরমালিনের কারণে রোগ আমাদের মধ্যে হয়ে থাকে যারা এই ফরমালিনযুক্ত খাবার খেয়ে থাকে। বলা হচ্ছে ধীরে ধীরে এসব রাসায়নিক পদার্থ লিভার, কিডনি, হার্ট, ব্রেন সব কিছুকে এই ফরমালিন ধ্বংস করে দেয়। লিভার ও কিডনি অকেজো হয়ে যায়, এমনকি বলা হচ্ছে হার্টকে দুর্বল করে দেয়, স্মৃতিশক্তি কমে যায় এই ফরমালিনযুক্ত খাবার খাওয়ার কারণে। বলা হচ্ছে ফরমালিনযুক্ত খাদ্য গ্রহণ করার ফলে পাকস্থলী, ফুসফুস ও শ্বাসনালীতে ক্যান্সার পর্যন্ত হতে পারে। অস্থিমজ্জা আক্রান্ত হওয়ার ফলে রক্ত শূন্যতা সহ অন্যান্য রক্তের রোগ, এমনকি ব্লাড ক্যান্সারও এই ফরমালিনের কারণে হতে পারে। মানব দেহে ফরমালিন ফরমালডিহাইড ফর্মিক অ্যাসিড রূপান্তরিত হয়ে রক্তের অ্যাসিডিটি বাড়িয়ে দেয় এবং আমাদের শ্বাসকষ্ট, এটা শ্বাস প্রশ্বাসের অস্বাভাবিকভাবে ওঠানামা বেড়ে যায়। বলা হচ্ছে ফরমালিন এটি এমন একটি খারাপ পদার্থ, এই ফরমালিন ও অন্যান্য কেমিক্যাল সামগ্রী সব বয়সী মানুষের জন্যই ঝুঁকিপূর্ণ, তবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে। ফরমালিন যুক্ত দুধ, মাছ, ফলমূল এবং বিষাক্ত খাবার খেয়ে দিন দিন শিশুদের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যাচ্ছে, এমনকি কিডনি, লিভার ও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট, বিকলাঙ্গতা, এমনকি মরণব্যাধি ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ছে আজকের শিশু কিশোররা। শিশুদের বুদ্ধিমত্তা দিন দিন কমেই যাচ্ছে, এমনকি গর্ভবতী মেয়েদের ক্ষেত্রেও মারাত্মক ঝুঁকি রয়েছে এই ফরমালিনের কারণে। সন্তান প্রসবের সময় জটিলতা, বাচ্চার জন্মগত দোষ ত্রুটি ইত্যাদি দেখা দিতে পারে, এমনকি প্রতিবন্ধী শিশুর জন্ম হতে পারে এই ফরমালিনের কারণে। এই ধরনের খাদ্য খেয়ে অনেকে আগের তুলনায় এখন কিডনি, লিভারের সমস্যা সহ বিভিন্ন রোগের সমস্যায় ভুগছেন। দেখা যাচ্ছে কয়েকদিন পরপর একই রোগী ডায়রিয়ার ভুগছেন, পেটের পীড়া ভালো হচ্ছে না, চর্মরোগে আক্রান্ত হচ্ছেন, এই সব বিভিন্ন ধরনের রোগ একমাত্র ফরমালিনের কারণে হয়েই থাকে। আসুন মাদানের চ্যানেল দর্শক শ্রোতা, খাদ্যদ্রব্যের মধ্যে ফরমালিন এর উপস্থিতি কিভাবে পরীক্ষা করা যায়। যেমন বিভিন্ন সায়েন্টিস্টের বর্ণনা রয়েছে যে ফরমাল ডিহাইড্রেট দ্রবণের সঙ্গে 2 cc ফিনাইল হাইড্রোজেন, হাইড্রোক্লোরাইড 1% এবং 1 cc 5% পটাশিয়াম ফ্লোরিসায়ানাইড দিয়ে তারপর 5 cc ঘনীভূত হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে পুরো দ্রবণ গাঢ় গোলাপি রং হয়ে থাকে। একে বলা হয় সেরিবার্স টেস্ট। আর এই ফরমাল ডিহাইড্রেট হালকা দ্রবণ যেমন মাছে ফরমালিন দেওয়া আছে, এই সমস্ত কেমিক্যাল এবং রিয়েজেন্ট পাওয়া খুব কঠিন এবং দামও অনেক সাধারণত বেশি হয়ে থাকে এই যে পরীক্ষাগুলো করার জন্য। তাই সহজ এবং সাধারণ একটি পদ্ধতি বের করা যায়, সেটা হচ্ছে সন্দেহযুক্ত ফরমালিন বিভিন্ন যদি মাছ হয়ে থাকে তাহলে সেটা ধুয়ে জলে 3% ভলিউম হাইড্রোজেন পারক্সাইড মেশালে ফরমালডিহাইড অক্সি ডাইজড হয়ে ফর্মিক অ্যাসিডে রূপান্তর হয়। আর ফর্মিক অ্যাসিড প্রমাণের জন্য সে জলে অল্প মার্কিউরিক ক্লোরাইড মেশালে সাদা রঙের তলানি পড়বে, তাতে প্রমাণ হবে ফর্মিক অ্যাসিড তথা ফরমালডিহাইড তথা ফরমালিন রয়েছে কিনা। এখন কথা হচ্ছে খাদ্যদ্রব্যে ফরমালিনের উপস্থিতি পরীক্ষার উপকরণগুলো সহজলভ্য সাধারণত হয়ে থাকে না। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এই যে ফরমালিন বিভিন্ন খাবারের মধ্যে থাকে, হয়তো বা পুরোপুরি এই ফরমালিনগুলা দূর করা সম্ভব হয় না, কিন্তু বিভিন্ন বৈজ্ঞানিক তারা বিভিন্ন উপায় দিয়েছেন। তার মধ্যে রয়েছে যে ধরনের রাসায়নিক দেয়া হোক না কেন, যদি আমরা একটু সচেতন হই তাহলে ফল খাওয়া সম্ভব। আমাদের যা করতে হবে তা হচ্ছে খাওয়ার আগে 1 ঘন্টা বা তার চেয়ে একটু বেশি সময় ফলগুলো পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে লিচু কাঁচা অবস্থায় সবুজ, পাকার পর হয় ইহা অর্থাৎ এটা লাল। এখন গাছে রাসায়নিক স্প্রে করে যার ফলে লিচু গাঢ় মেজেন্টা রং ধারণ করে তা বড়ই মনোমুগ্ধকর, কিন্তু চকচক করলে শোনা হয় না সেটা মনে রেখে কখনোই গাঢ় মেজেন্টা রঙের লিচু কেনা যাবে না। তো যখনই আমরা সবজি যখনই আমরা রান্না করব, তো রান্না করার আগে গরম পানির মধ্যে যদি আমরা 10 মিনিট ডুবিয়ে রাখি তাহলে হয়তো বা কিছুটা হলেও ফরমালিন ওই সবজি থেকে দূর করা সম্ভবপর হবে। মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা, ঠিক সেই রকম বেগুনে এক ধরনের রাসায়নিক স্প্রে ব্যবহার করা হয়। এই রাসায়নিক স্প্রে ব্যবহার ক্ষতিকর না যদি নিয়মানুসারে দেয়া হয়, কিন্তু আমাদের দেশের কৃষকেরা হয়তো বা সব কৃষক না, কিছু সংখ্যক কৃষক রয়েছে যারা এই ব্যাপারে অজ্ঞ, তারা এই ব্যাপারে কিছু জানে না। প্রতিটি কীটনাশকের ক্রিয়া একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত থাকে, যেমন একটি কীটনাশকের সেলফ লাইফ বা জীবন সীমা 7 দিন, তার মানে কীটনাশকটা ব্যবহারে 7 দিন পর্যন্ত সক্রিয় থাকবে যা কীটপতঙ্গের জন্য ক্ষতিকর। তাই কৃষকদের উচিত কীটনাশক ব্যবহারের অন্তত 7 দিন পর ফলনগুলা তোলা, কিন্তু তারা তা না করে 2-1 দিনের মাঝে ফলন তুলে ফেলে, যার কারণে ওই কীটনাশকগুলা ওই ফলের মধ্যে থেকে যায়। তাই বাজারে সতেজ ও উজ্জ্বল বেগুন না কিনে কিছুটা অনুজ্জ্বল, পোকায় কিছুটা আক্রান্ত এমন বেগুন কেনাইটাই হচ্ছে ভালো উত্তম পদ্ধতি। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি রয়েছে, আমরা চেষ্টা করলাম সাধারণ কিছু কয়েকটা পয়েন্ট এই ফরমালিনের ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ফরমালিনের অনেক ক্ষতি রয়েছে এবং ফরমালিনের দ্বারা মানুষ মৃত্যুর মুখে পতিত হচ্ছে। আসলে মিরাজ ভাই, আপনি একটু খেয়াল করবেন এই যে ফরমালিনের কত মারাত্মক ক্ষতি, যেটা আজকাল বর্তমান সমাজকে বর্তমান মানুষকে পুরোটাই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এ ব্যাপারে আপনি কি বলবেন?
সাইলেন্ট মার্ডার, এটাকে বলা হয় নিশ্চুপ মৃত্যু। আসলে আমরা একে অপরকে নিশ্চুপ মৃত্যুর দিকে ঢেলে দিচ্ছি, তাকে নিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে। এটি একটি আত্মহত্যার দিকে আমরা তাকে আহ্বান জানাচ্ছি, আমরা অজান্তেই মানুষকে মেরে ফেলছি আর এর গুনাহের বোঝা নিজের কাঁধে নিয়ে নিচ্ছি। তো আমাদের উচিত
আসলে মিরাজ ভাই, গুনাহ মানে কত মারাত্মক গুনাহ হতে পারে, আমি জেনে শুনে একটা খাবার বস্তুর মধ্যে ফরমালিন মিশিয়ে দেওয়ার কারণে, এটা হতে পারে আমার ভাই, এটা হতে পারে আমার বোন, যাকে আমি আজকে খাবার খাওয়ানোর মাধ্যমে মৃত্যুর মুখে পতিত করে
দিচ্ছি, খাবারের মাধ্যমে তাদেরকে আজকে মৃত্যুর মধ্যে যে পতিত করছি, এর জন্য আমি নিজে খুনি হিসাবে, আসলে একজন খুনি হিসাবে আখ্যায়িত হচ্ছি না? তো
যে বললেন না সাইলেন্ট মার্ডার,
সাইলেন্ট মার্ডার,
তো সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, ফরমালিন যুক্ত খাবার আমার পরিবারও খাচ্ছে, আমিও খাচ্ছি। আমি যদি এই চিন্তা করি যে আমার পরিবার তো খাচ্ছে না, ওকে ভালো খাওয়াচ্ছি আর অন্যরা খারাপ খাক, যাই করুক আমার কিছু আসে যায় না, তবে অন্য মানুষে ঠিক একই থিঙ্কিং করবে, সেম থিঙ্কিং করবে, আর অন্যভাবে ঘুরে আমার ঘরে কিন্তু ফরমালিন যুক্ত খাবার এসে যাবে।
মিরাজ ভাই, মুমিন রাই তো জান্নাতে যাবে, আর মুমিন তো সেই যে নিজের জন্য যা ভালো মনে করে তা অপর মুসলমান ভাইয়ের জন্য ভালো মনে করবে।
এটি হুজুর পুন সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আমাদেরকে হাদিসে মুবারাকা দ্বারা এই সুন্দর একটি ওয়াকিয়া দিয়ে গিয়েছেন যে এক মুমিন মুসলমান ভাই অপর মুমিন মুসলমান ভাইয়ের জন্য যা পছন্দ নিজের জন্য করবে, অপরের জন্য তা পছন্দ করবে। কিন্তু এখন আমরা দেখা যাচ্ছে নিজের জন্য ভালোটা রেখে অপরকে খারাপটা আমরা ধরে দেওয়ার চেষ্টা করছি, এতে নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ আমি যেরকম থিঙ্কিং করছি আমার ব্যাপারে অন্যজন সেভাবে থিঙ্কিং করছে। তো আমাদের চিন্তা করা উচিত যে এভাবে হতে পারে সামান্য আমি লাভবান হব, হয়তো কিছুক্ষণ তরতাজা রাখতে পারবো আমার এই জিনিসটি, হয়তো এভাবে হতে পারে যে আমি মালটাও উগ্রগতিতে দাম বাড়িয়ে বিক্রি করার চিন্তা করব। তো কি লাভ হবে, আমি অর্থ সম্পদ কিছুই তো নিয়ে যেতে পারবো না, তো খুনি হিসেবে আমি আখ্যায়িত হয়ে যাব, সাইলেন্ট ভাবে সাইলেন্ট মার্ডারে সাইলেন্ট আমি খুনি হয়ে যাব। তো সেই জন্য আমাকে চিন্তা করতে হবে যে ক্ষণস্থায়ী দুনিয়াতে এরকম মৃত্যুর আহ্বান কাউকে না করে মৃত্যু থেকে বাঁচানোর আমরা চেষ্টা করি, যেমনটা হচ্ছে এমন। এ থেকে বোঝা যায় কাউসার ভাই যে কোন একজন ব্যক্তি চোখ বন্ধ করে পাহাড়ের দিকে হেঁটে চলতে লাগলো, আর কিছু দূর যাওয়ার পর সেই গর্তের মধ্যে পতিত হবে, আর এক অপর মুসলমান ভাই হেসে হেসে তা তামাশা দেখছে, তাকে ডাক দিচ্ছে না,
মানে সে দেখতেই পাচ্ছে যে আমার এই মুসলমান ভাই কিছুক্ষণ পর আগে গর্তের মধ্যে পড়বে, জানার পরেও সে তাকে বাধা প্রদান
করছে
আর হাসি ঠাট্টা করছে,
তার মধ্যে লিপ্ত রয়েছে। অর্থাৎ এভাবে যে একজন মানুষ মৃত্যুর মধ্যে পতিত হচ্ছে আর আমি তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি,
জেনে শুনে কি তাকে মৃত্যুর মুখে আমরা,
তো সেভাবে আসলে করা উচিত নয়। এই ফরমালিন যুক্ত খাবার গুলোকে আমরা খেয়ে নিজেরাও ধ্বংস হচ্ছি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সকল জিনিসই আমাদের কি হচ্ছে আস্তে আস্তে বিকল হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তো এভাবে আমাদের
ক্যান্সার, হার্টের রোগ বলেন, বিভিন্ন ধরনের মারাত্মক রোগ
যেটি হচ্ছে আমাদের কিডনি লিভার এগুলো সমস্যা দেখা দিচ্ছে। কিডনি নষ্ট হয়ে গেলে তো আমাদের একটা কিডনি দুইটা কিডনি এগুলো নষ্ট হয়ে গেলে তো মানুষের আর বাঁচার কোনো পথ থাকে না। তো আল্লাহ তাআলার দয়ায় যে মানুষ এখনো আল্লাহ তাআলার অনুগ্রহে বেঁচে আছেন, যে এই ফরমালিন যুক্ত খাবার গুলো খেয়ে মানুষ প্রত্যেকটি খাবারে দেখা যায় ফরমালিন দিয়ে রয়েছে অসাধু ব্যবসায়ীরা। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক নসিব করুক। এই মাদানী চ্যানেলের মাধ্যমে আজকের আহ্বান, আজকের সারা এটাই যে আপনারা যারা ফরমালিন দিচ্ছেন একবার চিন্তা করুন কাউসার ভাই, একবার যদি তারা চিন্তা করে যে এই ফরমালিন দিয়ে আমরি আখিরাতের জন্য গুনা ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারছে না।
এই দুনিয়াটা কয় বছরের, 60 বছর, 80 বছর, 100 বছর, আমি ফরমালিন দিয়ে আমি আমার ফলটা আমার শাকসবজিটা একটু সময় কি বাড়িয়ে রাখলাম এবং আমার লাভটা একটু বেশি হয়ে গেল, কিন্তু এই লাভটা আর কতক্ষণ থাকবে,
এইটাই তো আমাদেরকে বোঝা উচিত।
আসলে এই ইসলামী ভাইয়েরা এবং মাদারের চ্যানেলের দর্শক শ্রোতা, ফরমালিনের ব্যাপারে এবং ফরমালিনের ক্ষতির দিকগুলা আপনাদের সামনে তুলে ধরলাম, আরো অনেক ক্ষতি রয়েছে, হয়তো আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এই দিক দিয়ে নয় ফরমালিন কি, কিন্তু আমরা আজকের অনুষ্ঠানের শ্রমজীবীদের জীবনের মধ্যে এই ফরমালিনের ব্যাপারে এনেছি এই কারণে যে আমাদের অনেক শ্রমজীবী ভাই যারা এই ধরনের চাষ করে থাকে, এই চাষ করার পর যখন তারা এগুলো বিক্রি করে দেয়, বিক্রি করা যখন বাজারে যাওয়ার পথের মধ্যে অনেক ধরনের ফরমালিন বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা এরা মিশ্রণ করে দেয়, যার কারণে আমাদের সমাজ আজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, আজকে আমাদের মানুষদেরকে মৃত্যু মুখে পতিত করে দিচ্ছে। তাই আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে ফরমালিন কি এবং ফরমালিনের ক্ষতির দিকগুলো তুলে ধরার প্রচেষ্টা, তাও আজকে এই অনুষ্ঠানের মধ্যে। তো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যারাই বা আমাদেরকে দেখতেই পাচ্ছেন ফরমালিন দেওয়া থেকে, যে সকল ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন আমি আমার পরিবারের জন্য একটু লাভবান একটু দুনিয়ার মধ্যে আরামায়েশ করে ফেলবো, কিন্তু আমার ভাই আমার পরিবারকে আমার সমাজকে আমার মুসলমান ভাইকে আমরা কতটুকু ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি, একটু হলেও আল্লাহ তাআলার প্রতি আমাদের ভয় করা উচিত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কিছুক্ষণ আগে যে প্যাকেজগুলো যে মাদানী গুলদাস্তা দেখেছিলাম, এখানে আরেকটি বিষয় আমরা দেখেছিলাম যে অনেক সময় তাদের থেকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা লাভবান এবং ক্ষতির দিক দিয়ে প্রশ্ন করা হয়েছিল, এবং আজকের এই অনুষ্ঠানের ব্যাপারে আমি আরেকটা বিষয় আরেকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে সকল ব্যবসায়ীরা যে সকল শ্রমজীবী ভাইয়েরা তারা চান তার শ্রমের মধ্যে তার ব্যবসায়ের মধ্যে লাভবান হোক এবং তার ব্যবসার মধ্যে ক্ষতির থেকে বাঁচানো যায়, এর জন্য একটি উত্তম মাধ্যম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটা হচ্ছে সদকা করা। আসলে মিরাজ ভাই, এই যে সদকা করা, এই সদকা করার মাধ্যমে নিজের ব্যবসার মধ্যে লাভবান, নিজের আর্থিক কাজের মধ্যে লাভবান, এর কি কোনো বিশ্লেষণ মাধ্যম রয়েছে?
কাসর ভাই, আসলে সদকা এমন একটি জারিয়া যে সদকা দ্বারা সকল ধরনের বালা মুসিবত আপদ বিপদ এগুলো রুখে দেওয়া যায়। তো আমরা সকলে চাই আমরা বরকত হোক, আমাদের লাভবান হই, আমার ব্যবসার মধ্যে কোনো ধরনের অকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের আজাব না আসুক। তাহলে আমাকে চিন্তা করতে হবে আগে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা আমাদের জন্য বাঞ্ছনীয়। এক্ষেত্রে আল্লাহ তাআলার রাগকে, কুদরতির রাগকে পানি করার জন্য একটি জারিয়া সেটা হচ্ছে সদকা। সকালবেলায় আমি আমার ব্যবসা শুরু করলাম, আমার বিক্রয় শুরু করলাম, তার আগে যদি আমি কিছু সদকা দিয়ে দিই তো ইনশাআল্লাহ আজ্জাবাজাল এই সদকার বিনিময়ে আল্লাহ তাআলা আমার ব্যবসার মধ্যে সকল ধরনের বালা মুসিবত, সকল ধরনের শয়তানি প্রভাব আমার এই ব্যবসা থেকে আল্লাহ তাআলা দূর করে দিবেন।
মাশাআল্লাহ মিরাজ ভাই, আপনি যে শ্রমজীবীদের মানে সদকা করার ব্যাপারে একটি কথা বললেন, এ ব্যাপারে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। একবার এক আল্লাহ তাআলা ইবাদত গুজার ব্যক্তি, সে পাহাড়ের মধ্যে অনেক ইবাদত করত। তো সে প্রায় 60 বছর ধরে, অনেক বছর ধরে সে ইবাদত করে আসছে। একদিন সে ইবাদত করার পরে রাতে স্বপ্ন দেখলো যে আপনি তো এত বছর ধরে ইবাদত করছেন, আপনার চাইতে অমুক এলাকার মুচি সেই উত্তম। এখন এই সে ব্যক্তি স্বপ্নের মধ্যে এটা দেখে সে অবাক হয়ে গেল যে আমি এত বছর ধরে ইবাদত করছি, আমার চাইতে কিভাবে সে উত্তম হতে পারে। তো সে এই স্বপ্নের কোনো তোয়াক্কা করলো না। পরের দিন আবার সেম স্বপ্ন এই ব্যক্তি, ইবাদত গুজার ব্যক্তি, সে দেখতে পেল যে অমুক এলাকার মুচিটি আপনার চাইতে উত্তম। সে যখন দ্বিতীয়বার স্বপ্নে সেম স্বপ্ন দেখলো, এবার সে চলে গেল ওই মুচির কাছে। মুচির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে আমি এরকম এরকম স্বপ্ন দেখেছি, আপনার এমন কি আমল যার কারণে আপনি আমি এত বছর ধরে ইবাদত গুজার চাইতেও উত্তম হয়ে গিয়েছেন? তখন ওই মুচি বলল যে আমি সারাদিনের মধ্যে যতটুকু আয় ইনকাম করি, এই ততটুকু আয় ইনকাম থেকে অর্ধেক টাকা আমি আমার পরিবারের জন্য খরচ করি, যেটাও কিন্তু আপনার কিতাবের মধ্যে সদকা বলা হয়েছে। আর একটা বলা হচ্ছে যে এই মুচি বলল আর অর্ধেক টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে দিই। অর্থাৎ দেখেন, একজন মুচি তার ডেইলি ইনকাম কতটুকু হতে পারে, 150 টাকা, 200 টাকা, 300 টাকা ধরলাম, তার অর্ধেক টাকা সে মুচি কি করতো, আল্লাহর রাস্তায় দান করে দিত, আর অর্ধেক টাকা পরিবারের জন্য খরচ করতো। একজন মুচি যদি সে এরকম হতে পারে, তাহলে আমাদের যারা বিভিন্ন ইনকাম করে যাচ্ছেন তাদেরও উচিত এই সদকার মধ্যে এগিয়ে আসা। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করলাম, আমাদের মোবাইল থেকেও মাদানী ফুল শ্রবণ করলাম, সদকা বিপদকে তাড়িয়ে দেয়, সদকা বালা মুসিবতকে তাড়িয়ে দেয় আমাদের ব্যবসার মধ্যে, আমাদের আয় রোজগারের মধ্যে। হয়তো বিভিন্ন ধরনের সদকা বালা মুসিবত, হয়তো বা বিভিন্ন ধরনের বালা মুসিবত আসতেই পারে, কিন্তু আমি আপনি যদি প্রতিদিন সদকা করার মধ্যে লিপ্ত হয়ে যাই, আর ওই সদকার মাধ্যমে ইনশাআল্লাহ ওই বালা মুসিবত আসা থাকলেও আসতে পারবে না ইনশাআল্লাহ।
ভাই, এই সদকার ব্যাপারে, যেমন সদকা শুধু টাকা দিয়ে সদকা হয় না, কোনো ব্যবসায়ী ফল বিক্রেতা যদি সে কোনো গরিবকে কিছু খাবার, কিছু ফল মন্ডিও যদি আল্লাহর রাস্তায় ব্যয় করার নিয়তে কোনো গরিবকে সদকা করে দেয় বা দিয়ে দেয় খাওয়ার জন্য, সেটাও কিন্তু সদকা হিসেবে তার গণ্য হয়ে যাবে। এভাবেও একজন গরিবের পেটের আহার জোগাড় হবে আর তার সদকা হিসেবে সেটাও গণ্য হয়ে যাবে। আমরা এভাবেও যারা ব্যবসায়ী রয়েছে তারাও চেষ্টা করতে পারে তার ব্যবসার কিছু অংশ সকালবেলায় বা যে কোনো সময় কিছু সদকা করে দেওয়া, নিয়ত যদি করে নেয় ইনশাআল্লাহ এটাও সদকা হিসেবে গণ্য হবে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসে গিয়েছি। তো প্রথম থেকে আমরা বিভিন্ন ধরনের চাষি ভাইয়ের থেকে মতামত এবং তাদের ব্যাপারে আলোচনা আমরা করেই আসছি। আসুন আমরা শেষ পর্যায়ে আমাদের মুবাল্লিগা দাওয়াত ইসলামী মিরাজ ভাই থেকে কিছু মাদানী ফুল শ্রবণ করে নিই। তো মিরাজ ভাই, আপনি শেষ পর্যায়ে আমরা প্রায় এসে গিয়েছি। তো আজকে যে অনুষ্ঠান আমরা নিয়েছি, যে বিষয়ও নিয়েছি, যে বিভিন্ন শাকসবজি চাষ যারা করে এবং যারা বিক্রি করে তাদের পরিশ্রম নিয়ে, এই ব্যাপারে আপনি কি বলবেন আমাদের?
এ ব্যাপারে বলি বা সর্বক্ষেত্রে বলি, আমাদেরকে প্রত্যেক কাজ করার পূর্বে খোদা বিরু এটা আমাদের থাকা প্রয়োজন। খোদা বিরু যতক্ষণ থাকবো না ওই কাজে, কখনো আমাদের সাফল্য মণ্ডিত হবে না। খোদা বিরু আমাদেরকে অবশ্যই রাখতে হবে। আর খোদা বিরুর পাশাপাশি রসুল আকরাম নূরে মুজাস্সাম সাহেবানী আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এর সুন্নতের উপরও আমাদেরকে অনেকভাবে ভূমিকা রাখতে হবে। যেমন আমি একটি ওয়াকিয়া বলে শেষ করব, যে হযরতে সাহল বিন আবদুল্লাহ তুস্তারি রহমতুল্লাহ তাআলা আলাইহি কোনো এক ব্যক্তিকে বলতে লাগলো যে আমার অমুক ভক্ত রুটিওয়ালা, তো আল্লাহর ওলি রয়েছেন, তো তিনার এক মুরিদ এটি পলক করার জন্য, যাচাই করার জন্য ওই আল্লাহর ওলির দরবারে রুটিওয়ালার কাছে গেলেন। তো তখনকার আল্লাহর ওলিরা, আলহামদুলিল্লাহ মুসলমানরা এমন অবস্থা ছিল যে হুজুর পুন সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এর সুন্নতের প্রতি বেশি পাবন্দী ছিলেন, খোদা বিরু তাদের মধ্যে ছিল। সকল রুটিওয়ালা কি করত, রুটিওয়ালা বলুন মুসলমান বলুন, দাড়ি সাজিয়ে রাখত মুখের মধ্যে। তো তখন রুটিওয়ালারা দাড়ি যখন রুটি তৈরি করতো তখন তারা একটা কাপড় বেঁধে নিত,
মানে দাড়ির মধ্যে কোনো আগুন না লাগার
জন্য, দাড়ির
কোনো ক্ষতি না হওয়ার জন্য।
তো ওই মুরিদ যখন ওই আল্লাহওয়ালা রুটি বিক্রেতার কাছে গেল, তো এই অবস্থা দেখলো যে তিনি একটি কাপড় মুড়িয়ে রেখেছেন দাড়ির সাথে। তখন তিনি চিন্তা করলো, ইনি যদি আল্লাহর ওলি হতেন তাহলে ওনার দাড়ি আগুনে জ্বলতো না, কাপড়ে বাধার প্রয়োজন হতো না। এই কথা বলে তিনি মনের মধ্যে একটু ধারণা করেছিলেন। আর সাথে সাথে ওই আল্লাহওয়ালা রুটিওয়ালার কাছে গেলেন, যাওয়ার পর সালাম নিবেদন করার পর তিনার অন্তর্দৃষ্টিতে রেখাপাত করে বলতে লাগলো, তুমি আমার ব্যাপারে নিকৃষ্ট ধারণা করেছো, সুতরাং তুমি আমার কাছ থেকে কোনো কিছুতেই লাভবান হবে না। এটা বলে ওই আল্লাহর ওয়ালিটা কথা বলতে অস্বীকৃত করে চলে গেলেন। তাহলে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী ফুল এটাই নিচ্ছি আমরা যে সেখানে দেখা গেল আল্লাহর ওয়ালিরাও সুন্নতের উপর আমল করত, আর আমাদেরকে চিন্তা করতে হবে কোনো কিছু ব্যাপারে কুধারণা যেন না করি। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, ব্যবসায় যা করছি ভালোর জন্য করছে, তো কুধারণা থেকে বাঁচতে হবে। আর সকল ক্রেতা ব্যবসায়ী সবাইকে খোদা বিরুদ্ধতা রাখতে হবে,
আল্লাহ তাআলার ইবাদত সুন্নতের উপর আমল
করতে হবে।
শস্য ক্ষেত্রে আজকে যে বিষয় নিয়ে, যে শস্য ক্ষেত্রে দিকে একটা কথা মনে পড়ে গেল, বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে না যে দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য একটি কি শস্যক্ষেত্রের মতো, যে সেই শস্যের মধ্যে আমরা শ্রবণ করেছিলাম চাষি বাড়িতে তারা কত কষ্ট করে, কত বীজ আনে, রোপণ করে, পানি দেয়, সেচ দেয়, সার দেয়, ঠিক সেরকম ভাবে আমরাও এই দুনিয়াতে যতটুকু আমল করব, যতভাবে আমরা এই দুনিয়াকে পানি সেচের মাধ্যমে অর্থাৎ ইবাদতের মাধ্যমে সুন্নতের আমলের মাধ্যমে সাজাবো, ঠিক তেমন আমাদের আখিরাত সুন্দর হবে। যেরকম চাষিরা তারা যত ভালো সেচ করবে, যত ভালো এর মধ্যে পরিশ্রম করবে, তত ফলন বেশি হবে, ঠিক তেমনই আমি আপনি যত বেশি এই দুনিয়াতে থাকা অবস্থায় সুন্নতের আমল করবো, আল্লাহ তাআলার প্রতি কোদা বিরু থাকবে, ঠিক তেমন আমাদেরও আখিরাত তত বেশি সুন্দর হবে। এবং উচিত উত্তম পরিবেশ অবলম্বন করা, যার মাধ্যমে গুনাহ থেকে বাঁচানো সম্ভব হয় এবং নেকির প্রতি আমাদের উৎসাহ সৃষ্টি হয়ে থাকে। আপনারা দেখবেন কোনো একটি রড যদি পানির মধ্যে ছেড়ে দেন, সে রডটা পানির মধ্যে ইজিলি পড়ে যাবে, সেটা নিমজ্জিত হয়ে যাবে। কিন্তু আবার যদি ওই রডকে বিভিন্ন মাধ্যমে, কংক্রিটের মাধ্যমে বলেন, বিভিন্ন অ্যাঙ্গেলে যখন এটাকে সাজানো হয়, তখন ওই কংক্রিট ওই পানির মধ্যে টেকে যায়। অর্থাৎ আমি আপনিও একজন মানুষ, মুসলমান মুমিন রয়েছি, যখন আমার চারদিকে পরিবেশটা সুন্দর হবে, আমি আপনি যখন আমার এই দুনিয়াকে একটা ভালো পরিবেশের সাথে সম্পৃক্ত করে সাজাবো সুন্নতের রঙে রঙিন করে, তখনই ইনশাআল্লাহ আমার আখিরাত ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাই আমাদের উচিত প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ তাআলার ইবাদত এবং আমাদের আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের পাবন্দি হওয়া এবং নিজেকে নেককার বানানোর জন্য আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবী দামত বরকাতুহুল আলিয়া, তিনি আমাদেরকে একটি ছোট্ট রিসালা মাদানী নামত যেটির নাম সেটা আমাদেরকে দিয়েছেন। আমরাও যেন যে প্রতিটি ক্ষেত্রে আমি ব্যবসা করি, আমি যে কোনো কাজ করি না কেন, সেই ব্যবসা কীভাবে আমি সুন্নতের আমলের মাধ্যমে করবো, সেই ব্যবসার মধ্যে আমার কী নিয়ত হওয়া দরকার, তো এক কথাই নিজেকে নেককার বানানোর জন্য আমি যেন সুন্নত আমাদেরকে মাদানী নামত রিসালা দিয়েছেন। আসুন আমরা এর উপর আমল করার নিয়ত করে নিই, এবং যে কোনো ব্যবসা সম্পর্কিত হোক, যে কোনো আমি কাজ করছি এবং সুন্নতের আমল করারও হয়তো আমরা অনেকে নিয়ত করেছি, এগুলো জানার জন্য, বিভিন্ন মাসালা মাসাইল শেখার জন্য আমি রাসূলুল্লাহ আমাদেরকে 3 দিনের, 12 দিনের, 30 দিনের মাদানী কাফেলা দিয়েছেন। আসুন আমরা যে সকল সমাজে মানুষ রয়েছি সকলে মিলে মাদানী কাফেলা সফর করি, সকল আশিক রসুল মিলে মাদানী কাফেলা সফর করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের দুনিয়া ও আখিরাত অনেক সুন্দর হয়ে যাবে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি। তো আপনাদের সকলের শরীরে সুস্থতা কামনা করব এবং মাদানী চ্যানেল বাংলা দেখার দাওয়াত দিয়ে, এবং আমাদের এই অনুষ্ঠান সম্পর্কিত কোনো মতামত থাকলে আপনারা মাদানী চ্যানেল বাংলায় নাম্বারে পাঠাতে পারেন আপনাদের অভিমতগুলা, ইনশাআল্লাহ চেষ্টা করব, এবং কোনো পরামর্শ থাকলে আমাদেরকে পাঠাতে পারেন, সেন্ড করতে পারেন, চেষ্টা করব আপনাদের পরামর্শ অনুযায়ী আমাদের এই অনুষ্ঠানকে আরও সুন্দরভাবে সাজানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই দাওয়াত ইসলামের এই মাদানী মহলে আজীবন সম্পৃক্ত থাকার সে সৌভাগ্য দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পরবর্তী অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হালাল রিজিকি দাও।